Royal Tiger Dream presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself. Bhun shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আত্মাতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে নেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যে যাহা বলিব বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব 177তম পর্বে। আর যে কিভিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। অনুষ্ঠানের শুরুতেই মঞ্জুর আমাদেরকে জানিয়ে দেবে আজকের জেবিএসবি তে কে আছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ
ধন্যবাদ কিবরিয়া। যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজ এমন একজন উপস্থিত হয়েছেন যিনি অসহায় মানুষকে সাহায্য করাকেই সবচেয়ে ভালো কাজ বলে মনে করেন এবং এই কাজটি হাসি মুখে করতে ভালোবাসেন আবু বকর। 25 বছর বয়সী আবু বকরের জন্ম কিশোরগঞ্জের সম্ভ্রান্ত এক পরিবারে। বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন। প্রিয় খাবার ডাল আর আলু ভর্তা, আর প্রিয় মানুষ তার মা। আবু বকর তার জীবনের যে অপ্রিয় সত্যগুলো আজ জানাতে এসেছেন তা শুনতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা। আমরা জানলাম যে আবু বকর রয়েছে আজকে আমাদের সঙ্গে এবং আমরা আবু বকরের জীবনের অপ্রিয় সত্য লাখো মানুষের সামনে এখানে উন্মোচন করব। আজকের এই এপিসোডটি একটি দুর্ধর্ষ এপিসোড। অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে বলে নিতে চাই, কথা না বাড়িয়ে আমি সরাসরি আপনাকে ফ্লোর দিচ্ছি আবু বকর, কি কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে এসছেন, আপনার বিবেককে মূলত কে কিংবা কিভাবে জাগ্রত করেছেন।
আমি আপনার আগে একটা রেডিও শুনতাম, একদিন পরে আপনার শুনতেছি যে এরকম একটা অনুষ্ঠান, আসলে জানি না হ্যালো 8920 এটা। আমি যেদিনে ফার্স্ট শুনি এই দিনে হচ্ছে আলামিনের গল্প,
আলামিনের জীবনের গল্প ছিল। হ্যাঁ,
আলামিনের গল্প ছিল। ওনার গল্প আমি সারা দাঁড়া 2টা পর্যন্ত মনে শুনছিলাম না, একটু বেশি এরকম। শোনার পর থেকে আমি বলতেছি যে উনি যদি এত কিছু করে ভালো হইতে পারে আমি কেন করতে পারবো না, আমি কি এত বড় অপরাধ করে ফেলছি।
তো আলামিনের গল্প তো গিয়েছে অনেক আগে, আপনি অনেক দেরি করে ফেললেন।
আসতে আমি খুব চেষ্টা করছি, ফোনে কথা বলছি, হয়তো আমার অ্যাকাউন্টিংটা ভালো করে হয় নাই,
যে কারণে আসলে আপনি শেষ পর্যন্ত বুঝতে পারেননি। আপনি সরাসরি যোগাযোগ করে অফিসে এসে আমাদের মাধ্যমে এটা করলেন। আছে
ওকে
অনেক ধন্যবাদ, আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকবেন। আর আমরা যেটা করে থাকি আমাদের অনুষ্ঠানে, প্রথমে ব্যাকগ্রাউন্ড তুলে ধরি একজন মানুষ বা একজন অপরাধীর অপরাধী হবার কাহিনী, তারপর অপরাধ সে কি করেছে এবং তার জীবনে কি ঘটেছে, সবগুলো আমরা ধারাবাহিক ভাবে এখানে নিয়ে আসার চেষ্টা করি। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, একেবারে ছোটবেলা থেকে যেখান থেকে আপনি বলতে চান।
আমার যে জায়গা থেকে মনে হচ্ছে আমি সেই জায়গা থেকে বলছি।
জি,
আমার জন্ম হচ্ছে আপনার 1991। আমার যখন বয়স 7 তখন আমি স্কুলে ভর্তি।
আপনার বাবা কি করতো?
আমার বাবা বলতে আগে কিছু করতো না, ওনার বাবার অনেক সম্পত্তি ছিল, উনি মেম্বারই দাঁড়াইছে।
আচ্ছা,
আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা। যারা হয়তো শুনবেন তারা চিনতে পারবেন, আমার দাদার নাম হচ্ছে মরহুম হাজি ওনার ছেলে আমার যে পিতা, ওনার অনেক সম্পত্তি ছিল। উনি আবার পাকিস্তানে পিএরের সঙ্গে এমএ পাস আনন্দমোহন থেকে মাইমিশিন।
ওকে,
আমার আব্বা দুইটা বিবাহ করছে, একটা বিবাহ আগে আমার আম্মু মারা গেছে, পরে আমার আম্মাকে বিয়ে করে নিয়ে আসে।
ওকে,
আমার বাবার অনেক সম্পত্তি ছিল, উনি কোনো কাজ করতো না, শুধু মানে বৈশা বিক্রি করতো আর খাইতো। এরপরে উনি লাস্টে নির্বাচনে দাঁড়াইলো মেম্বারি।
আচ্ছা,
ওই জায়গা তো আপনার মানে সাকসেস হইতে পারে না,
সাকসেস হতে পারে
না। কিশোরগঞ্জ আমাদের শহরে একটা বাড়ি কেনা হয়েছিল, তখন আমি ছোট, আমি আমার বাবার ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমার বাবা ওইটাও মানে আপনার সাকসেস হইতে পারে না। তো তারপরে আমার আব্বা গ্রামে রিক্সা চালাইতো, রিক্সা চালানোর পরে একদিন আমাদেরকে শহরে নিয়ে আসলো। আমরা হচ্ছে আপন দুই ভাই, আর আমার আগের মা ওরা দুই ভাই ছিল আর দুই বোন।
ওকে,
তো আমার আম্মা আসার পরে আপনার বাসায় কাজ করতো, আমার আব্বা কিছু করতো না, কোনো কিছু করতো না। আমার আম্মু কাজ করে আমাদেরকে রেখে চলে যায়, আমার একটা ছোট ভাই আছে, রেখে চলে যায়। খুব কষ্ট হয়, আম্মুকে আমি দেখতে পারি না, এ করতে পারি না, খুব কষ্ট হয়। আমার বাবা শুয়ে থাকে, খালি শুয়ে থাকে, আর আমার আম্মাকে মারধর করে। গ্রাম থেকে আপনার অনেক টাকা ঋণ হয়েছে, আমার আব্বু 3.5 লাখ টাকা। ওই আমার আম্মু কাজ করতে 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 উঠে দিয়েছে। ঋণ শুধু দেওয়ার পর আমাদের একটা নতুন বাড়ি হয়েছে, বাড়ি হইলে ওই বাড়িটা আমাদেরকে দেয় নাই আমার আব্বা লেখে, আমার আম্মাকে মিথ্যা আশ্বাস দিয়েছে। তো এটা আমি জানতাম না, এটা পরে আসতেছি এই জায়গা। আমি এখন আমার সামনের দিকে যাই, আমি যখন থেকে বুঝি, আমি যখন স্কুলে 1 থেকে পড়ে যখন ক্লাস 2 এতে উঠলাম, তখন আমি আমার মামার বাড়ি চলে গেলাম। আমার মামার বাড়িতে চলে গেলাম, উনি পড়ালেখা করবো, আমার আম্মা থাকে।
ঢাকাতে মা কি করেন সে সময়?
আমার আম্মা কাজ করেন মানুষের বাসায়।
মানুষের বাসায় কাজ করেন? মানে আপনার বাবার অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়ে গেল যে আপনার মাকে মানুষের বাসায় কাজ করতে হলো?
জি,
সে সময় আপনি বাড়িতে?
জি, আমি বাড়িতে।
আপনার মা মানুষের বাসায় কাজ করে বাড়িতে পাঠাতেন?
জি।
আপনার বাবা কি করতো এই সময়?
আমার বাবা বসে থাকতো শহরে।
ওকে, জি বলুন।
তারপর মামার বাড়িতে থাকতাম, হয়তো মামা ওই একটা জিনিস দিলে দিত, না দিলে নাই। আমার পড়াশোনার দিকে একটা টিচার লাগে প্রাইভেটে, ওই রকম টিচার রাখে নাই, নিজে নিজে করতাম। নিজে নিজে তো আর পড়ালেখা হয় না, এইভাবে কোন রকম ক্লাস 5 পর্যন্ত আসলাম। আসার পরে আমার একটা খারাপ লাইনে আমি চলে আসতেছি, সিগারেট ধরলাম।
ওকে,
একদিন আমার এক চাস্তো ভাই আছে, ওনার মাধ্যমে গ্যান্দারি ক্যাপ কিনবেন, আমাদের দেশে উক ক্যাপ বলে যেটাকে। জি, মানে যাওয়ার পরে আপনি বিড়ি দৌড়াইছে, আমি বলছি এটা কি জিনিস, খায়া দেখ মজা পাবি। এদিন খাইলাম, এর বিকালে প্রথমে আমি গান্দা ধরলাম।
ওকে,
গাঁজা দিলে পরে আমি তো আর জানি না যে এটা গাঁজা। আমার মামার বাসায় আসলাম, আসার পরে আমার মামি অনেক মা দিছে আমাকে, বলতেছে তুই এদিক কি খাইছস, বলছে আমি তো এদিক কিছু খাইছি না, এদিক কি জানি বের হয়ে।
কোন ক্লাসে থাকতো এটা?
এটা আমি ক্লাস 3 তে। তো
ক্লাস 3 তে থাকা অবস্থায় আপনি মানে সামহাও গাঁজা খেলেন?
জি, গাঁজা। একই দিন আমি বিড়ি শিখলাম, একই দিন আমি গাঁজা খেলাম। তারপরে যে মামার বাসায় গেলাম, মানে বাড়িতে, তো আমার মামি দেখে মানে আমি মনে ঝুললে পুড়ে যেতেছি, দেখে পরে আমার বলতেছে তুই কি গু খাইছস, কি গু খাইছস। তারপরে আমাকে মাছ মারার পরে আমি আমাদের বাড়িতে চলে আসছি, আমার দাদি আছে, ওনার কাছে আসার পরে আমি এক বাবির সাথে থাকতাম, ওনার ড্রয়ার থেকে আমি 15 টাকা চুরি বসি।
কেন চুরি করলেন?
আমি ঢাকা চলে আসবো আমার আম্মার কাছে।
আচ্ছা, ওকে।
তো গ্লুকোজ একটা ইয়া ছিল, এটা খাইলে ঠান্ডা মনে লাগে, গ্লুকোজ না কি বলতো, এই জিনিসটা চুরি করছে আর 15 টাকা চুরি করছে আমার মনে আছে। বাড়ির পিছিয়ে গেলাম, বদনা চিনেন? বদনা নিয়ে আপনি গেছি যে বাথরুম করবো, আসলে আমি ওয়াশরুম করবো না, আমি ঢাকা চলে যাবো। তো আমি নিয়ে ফজর আজানের মানে আমি আমার স্কুলটা পার হয়েছি, এর বিচ্ছে ফজর আজান দিচ্ছি, আমি এক জায়গায় অনেক বৃষ্টি হইতেছি, বৈশ্য হয়েছি, কি ব্যাপার অবস্থা। আপনার আমি ইয়াটা খেলাম, গ্লুকোজ খেলাম, দেখি বেশি ঠান্ডা লাগে, এটা ভিতরে দিলে ঠান্ডা লাগে। তারপরে আমাদের কুলেঘাট বাজারে গেলাম, বাস উঠলাম, পিছিয়ে বসলাম, আমার কাছে এসে ভাড়া যেতে চান, দেখেন ভাই আমার বাপ নাই, আমার মা আছে, আমার কাছে কোনো ভাড়া নেই, আমি ঢাকা যাবো। বলে আমি সাইদাবাদ আসার পর সাইদাবাদ থেকে তোরা আসি, আইসা আমার আম্মারে খুঁজে আমি পাই না, পাই না। বলে আমাদের এলাকার একটা লোক দেখে
মাকে খুঁজবেন, মানে আপনি কি মার অ্যাড্রেস জানতেন যে মা কোথায় থাকে? এসছেন
না? আমি জানি,
স্বাভাবিকভাবে আপনি ওভাবে মাকে খুঁজে তো পাবেন না, মানে উদ্ভ্রান্তের মতো খুঁজছেন আর কি।
তারপর শুধু এতটুকু জানি, একটা লোক বলতো যে বিমানবন্দর উত্তরার এদিকে থাকে।
আচ্ছা আচ্ছা,
উত্তরা যে কি জানি বলে আপনি জসিম উদ্দিন নাকি? এখানে আমার নামানোর কথা ছিল এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট নামায় না, আমাকে জসিম উদ্দিন কাছাকাছি নামাইছে। নামানোর পরে আপনার একটা লুক দেখতে পাইছে আমার এলাকায়, তো ওনার তীর ধরলাম। পরে বলছে আমার এক কিলো তুই এনে, আমি তো আমি তো এনে, তুই কেমন আইসো? আমি গো এমনি এমনি আইসি, আম্মা কই থায়? তোর আম্মা কই থায় জানি না, কিন্তু এই রুট দিয়ে যা, ডেয়ারি মার্কেট নামে একটা ইয়ে আছে তোরা সাত নম্বর তিন নম্বর সেক্টরে, ওই দিক দিয়ে যা। যাওয়ার পরে আপনার নিয়ে গেছে আমার আম্মা, যাওয়ার পরে আমার জড়ায় দোষে জড়ায় দিয়ে কান্না করছে, বাবা তুই কেমন আইসো?
সেটাই তো স্বাভাবিক, তাই না? ক্লাস থ্রিতে পড়ে একটা বাচ্চা, এর আগে কখনো আপনি ঢাকা শহরে আসেননি, হারিয়ে যাওয়াটা সম্ভাবনা ছিল।
জড়ায় ধরে আমার আম্মা খুব কান্না করছে, কান্না করে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আমার আম্মা গোসল করাইছে, গোসল করানোর পরে বলছে বাবা তুই কিছু খাইছ? আমি বলছি না আম্মা, আমি 15 টাকা চুরি করে নিয়ে আসবো, আমার সব ভাই আছে বড় নাম হচ্ছে, ও এসে আমার এই জায়গায় চর মাস তুই করতে গেলে আমি
সব ভাই আপনার মার কাছে থাকবে।
জি
আমি ঠিক বুঝলাম না, মানে কিভাবে থাকতো?
উনি একটা ফ্যাক্টরি আছে, ওই জায়গায় আমার স্বাস্থ্য ভাই আছে মতি ভাই, ওনার আন্ডারে কাজ করতো।
আচ্ছা আচ্ছা,
পরে উনি যখন অসুস্থ হয়ে গেছে আমার বড় ভাই, তখন আমার বাবা নিয়ে আসছে আমার মার কাছে।
ওকে, তার মানে আপনার মার সঙ্গেই ও ঢাকাতে ছিল?
জি।
ওকে,
তারপরে উনিকে মারার পরে আমি বলছি যে না মা আমি বাসের তলে ধরে মরিয়া যাবো। পরে আমি দোষ দিচ্ছি, তারপরে আমার একটা কাকা থাকতো আমাদের এলাকা, উনি মারা গেছে, আল্লাহ পাকে জান্নাত নসিব করুক। উনি বলতে যান তোর মরিয়া যাওয়া লাগবো না, তো যত যা কিছু লাগে আমি দিব। আনার পরে সেদিন আর আমি জিত করে খাই নাই, নাই খায়। পরে আপনি ঢাকাতে আমাকে ভর্তি করাই দিল এয়ারপোর্ট আশকুনা একটা মাদ্রাসায়। মাদ্রাসায় আমার পড়ালেখা ভালো লাগে না, আব্বা বিকালে দিয়ে আসছে একদিন থাকে, রাত থাকে সকালে আমি পালায় চললে।
বিকালে দিয়ে আসলো মানে
বিকালে আমার বাবা মাদ্রাসায় ভর্তি করাই দিয়ে আসছে হাফিজি মাদ্রাসে আশকুনা।
কিন্তু আপনি তো কিশোরগঞ্জ থেকে পালিয়ে ঢাকাতে আসলেন?
জি।
তাহলে এর মধ্যে হঠাৎ করে বাবা আসলো কোথেকে?
বাবা তো আমার মাকে নিয়ে আর আগেই চলে আসছে,
আপনাদেরকে শুধু রেখে আসছিল
আমাকে শুধু।
আচ্ছা আচ্ছা,
তারপরে উনি বলতেছে যে আমার ছেলে কোথায়? হুজুরকে গিয়া বলতেছে আপনার ছেলে পালাইছে, আমার আম্মা আইছে 3 নম্বর সেক্টর 8 নম্বর রোডে সিলেট, যে নামে একজন বাসা চিনতো, যে মানে সিলেটের মানুষ বড় লোক, কিন্তু ওনার বাসায় গিয়ে আমি লুকাইছি, কারণ মা ওই বাসাতেই কাজ করতো। পরে বুঝতেছে বাজান তুমি আয়া বসছো, আমি বলছি মা আমি করতাম না। পরে করতে বাজান কি করবা, না করলে তো আমার মতো তোমার দিন মজুর করে খাইতে খাওয়া লাগবো। আমি কইতে মা পড়ম আমার প্রাইভেট পড়ায়, আমার মামার বাড়িতে আবার পাড়াইলো, মামার বাড়িতে আমার ভালো লাগলো না, একদিন থেকে আমার বাড়িতে আইলাম। আইসা আমার দাদির সাথে থাকি, থাকার পরে আপনার আবার মামার বাড়িতে গেলাম, গিয়ে এই জায়গায় আর একটা অপরাধ করলাম, চুরি করলাম। আলমারি ছোট ছোট একদম বড় না, এটা শাড়ির নিচে অনেক টাকা থাকে, আমি ওই জায়গার থেকে 100 টাকা নিস, 100 টাকা নিয়ে কসমস বিস্কিটটা আমার মানে সবচেয়ে ভালো লাগতো, কসমস বিস্কিট গুলে বসে একটা কসমস বিস্কিট খাইছে, খায়া ওই টাকাটা আবার ওই যে গড়ের দিতে বাঁশের কুড়া ঘুরে এনে রাখ, তার ভাবছে হয়তো কেউ দেখবে না, কিন্তু আমার মামা জেনে এত চালাক আমি জানতাম না, উনি দেখছে আমি জিনিসটা কুবাইতে আসি। পরের দিন সকালে উনি পরে কাটতে দেয় দিতে টাকা, পরে আমার মারছে। মারার পরে আমি বিকালে চিন্তা ভাবনা করলাম যে আমার বাড়িতে চলে যাব, আমি আর আমার মামার বাড়িতে যাব না, কোনোদিনই যাব না। আমার কাছে টাকা নাই, আমি কি করবো? আমার মামার শ্বশুর বাড়িতে গেছি, গিয়া বলছি নানি, আমার খুব আদর করতো, নানি নানা কই কয় এনে আসে কেরে? আমি কই মামি আমার পাড়াইছে কইছে 100 টাকা দিতেন, আর পরা নাইরল থাকলে দিয়ে দিতেন।
আচ্ছা,
পরে চাইটা নাইরল দিছে।
নাইরল কি জিনিস?
মানে নারিকেল।
ও ওকে, নারিকেল আছে।
আমার কি সুগন্ধের ভাষা বলতেছি?
ওকে ফাইন, না বলেন বলেন, কোনো সমস্যা নেই।
পরে আপনি বলতেছে নাইরল তো হেরা করতে দুই ডাইন দে, পরে আপনি ছয়টা নিয়ে 100 টাকা নিয়ে বাজারে গেছি পুলের গাছ।
আচ্ছা,
ছয়টা নারিকেল বিক্রি করলাম, ওইটা পুরি খাইলাম, হলে সিনেমা দেখলাম।
ওকে,
সিগারেট ছিল 1 টাকা করে এদিকে কিনছে, 1 প্যাকেট বিক্রি করে।
মানে এই ছোট বয়সে?
জি, তখন আমার 10। এর মাঝখানে মানে অনেক ইয়া হয়ে গেছে। পরে আপনার সিগারেট কিনা চাইনে চিনে যেটাছি আমার এলাকার ঘুরে, তুই অমুকের পুত না? আমি তো হ্যাঁ অমুকের পুত। কি হয়েছে, তুই সিগারেট খেতেছিস? তোর কত বড় করলে? আমি কত বড় করলে কি দেখছো? আমার কুল দিয়ে আরো বাড়ায়াম, আমার কুল দিয়ে আমি আরো বাড়ায়াম। ওরা বললে গেছি আমার দাদি সিগারেট খায় গু খাই সস্তু গু খাই আমি দাদি এটা খাইছি কি করতাম কত জায়গা নাই পরে ওই টাং আছে মানে উপরে টাং সুবারি থাকে অনেক কিছু রাখি লাকড়ি মাকড়ি এটার উপরে খেতা বালিশ নিয়ে ঘুমাইছি তা আমার দাদি চোখে দেখতো না উনি ভাবছে হয়তো আমি বাইরে হয়ে গেছি কিন্তু আসলে বাইরে নেই পরের দিন বলতেছি না আমার হয়তো আমি যে কোনো জায়গায় চলে যাবো এর ভিতরে আমি আমাদের বাড়িতে থেকে বাইরে হয়েছি এর ভিতরে আমার বড় চাচা আমি মনে মানে চুরের মন দেন পুলিশ পুলিশ এটা মানে আমার মনটাতে একটু কামড় দিয়েছে আমার চাচা কিছু আমাকে করবে পরে আরেক মতে দেখি না উনি আমার কিছু বলবে না পরে হাত পা ধইরা পরে আমার নিয়ে গেছে ওনার বাড়িতে নিয়ে গিয়ে আমার মাসে কত বড় কুল দিয়েছে আমার বংশের ভিত্তে এরকম কেউ করছে না আমার বাপও করছে না আমার ভাই হয়তো এরকম খারাপ কিন্তু এরকম ও করছে না তুই এই জিনিসটা কেমনে বললি তোর এই
চুরি কেন
হ্যাঁ তোর মামার বাড়িতে কইয়া একশো কে আনছস তোর মামির কথা কইয়া এরপরে তুই নারিকেল নিছস তোর কত বড় কুল দেয় আব্বারে ফোন দিস আব্বাই এরপরে মামার বাড়িতে নিয়ে গেছে দিনে দিনে নিয়ে যাওয়ার পরে আমার মামি একজন এক কথা বলতেছে যে এই বয়সে এটা করতেছে আমার মামি বলতেছে এতে আমার মাইয়ের ইয়ার থেকেও তো টাকা আনবো জামাইয়ের বাড়িতে টাকা আনবো আমার কথা কুয়া এই জিত করে আমি বলছি যে না আর আমি বক্তামি না পরে ডাকা আসলাম এই সামনে আমি একটা চাকরি খুঁজি চাকরি পাই না তো ডেডি মার্কেট দিয়ে ঘুরতেছে ওনার বাড়ি হচ্ছে সরাসর আবু তাহের
ওকে
উনি আমাকে বলতেছে ক্রিয়া তোর বাড়ি কই আমি কো আমার বাড়ি নাই কাজ করবি আমি কই কি কাম কই যে তুই একটু মাসে পানিটা নিয়ে আইনে দিবি আমি কইতে তো ভালো কাজে কত দেন লাগবো আমি কই টিয়া দেন লাগবো না আমার এখানে আপনার দুইটা সিগারেট কিনে দিবে আর সব কাম আমি করে দেন আমার সিগারেট কিনে দেবেন আমি সব কাম করে দিন কষ্ট তুই হ্যাঁ পরে পাঁচটা কাম কাম করছিও দিন পরে উনি আমার দুইটা সিগারেট কিনে দিছে আর পঞ্চাশ টাকা দিছে পঞ্চাশ টাকা পাই তো আমি আরো মানে বেশি দেওয়া হয়ে গেছি ওই আমার আম্মাকে বাগান তুমি কই গেছিলাম আমি বাগান বাগান করো না আমি টাকা কামাইতাম গেছি তো কই আমি কই না কাজ পাইছি না কত কাজ করো লাগছে না তুই বইয়া খা চিন্তা কর আরো এক বছর দুই বছর বইয়া এরপরে দেখ বাবা তুই পড়ালেখা করতে পারবে
ওকে
ওই বললা আমি পঞ্চাশ টাকা পাইছি পরে একজন জিজ্ঞেস করছে ভাই এই জায়গা হল আছে কোন জায়গা তো টুঙ্গি হল আছে টুঙ্গি কোন জায়গা খুব বাটা গেছে হলের নাম কি আনারকুলি আনারকুলি সিনেমা হল গিয়েছি পঞ্চাশ তলিয়া আঠারো টাকা টিকিট নিচ্ছে নিয়ে ছবি দেখছি একটা বাসা আইছে পরের দিনে এমনি মাছের বাজারে মানে প্রতিদিনে কাজ করি আমার বেতন আস্তে আস্তে বাড়তেছে
ওকে
তো ওনারও দুজন পার্টনার ছিল একজন মানে ঝগড়া হয়ে মাসুদ মামা বাদ হয়ে গেছে
আচ্ছা
তাহের মামা আসুক নিয়ে আমার খুব আদর করছে আমার বাসা দ্বারা আমি খাইতাম না আর আমার টাকা দিয়ে আমি বিছনা বুঝে লাগতাম আমার একটা নেশা ছিল যে আমি সিগারেট খাইতাম সিনেমা দেখতাম এরকম হইতে হইতে তাহের মামা আবার জোয়ার খেলত উনি জোয়ার থাকে থাকে একদিন সিগারেট বানায় রাখছে তো উনি সিগারেট যেন বানায় রাখছে আসলে এটা সিগারেট ছিল এটা গাঁজা ছিল
আচ্ছা
গাঁজা ওরা আমি জসু মুদির পিছে ডেয়ারি মার্কেট ভাঙ্গে দেওয়ার পর জসু মুদির পিছে এয়ারপোর্টের সাথে একটা ইয়ে আছে এই জায়গায় গেছি যে এটা ধরাইছে ওরা খাইছি পুরাটা খাইছি বলে তো আমি চুপকে দেখি আমার কাছে একটা স্বপ্ন লাগে এই দেখা যা আমি রাজা হয়ে যাই এ দেখা আমি এটা নিয়ে স্বপ্ন দেখি এ আবার মানে বিভিন্ন মানে মাথায় কাজ করে কিন্তু আসলে বুঝতেছি না যে আমার কি হইতা
ওকে
ওই জায়গায় বসে রয়েছি আর সিগারেট যতই খাই ততই ভালো লাগে এর ভিতরে আপনি আমার মাথায় একটা চিন্তা আসলো যে মেয়ে কি জিনিস এক মনে তোরু মেয়েরা মানুষের মেয়ে দিয়ে কি করে এই কয়া বাসায় গেছে যাওয়ার পরে পরের দিন দোকানে গেছি না তাহের মামা আইছে এটা ভাই না তুই দোকানে গেছিস না মামা ঘুমাইছি দেন আর পালা লাগে না তুই কি খাইছিস তুই আমার এনকে সিগারেট নিয়ে তুই খাইছিস তোরে মারু সবাই তোরে বাজারে দেখে সিরিজ জামাই তাহের জামাই মাইয়া দিয়ে দিন তুই এই কাজ করছো
তাহের জামাই মানে তাহের কাছে কাজ করতে
জি
ওকে
পরে এটা বলার পরে নিয়ে আসছি কাজ করতেছি ভালো কিন্তু আমার আম্মারে টাকা দিই না আমার একটা সিনেমার নিশা হইলো না থানার গুলি হলে সিনেমা দেখি আর এক হচ্ছে আপনার ইয়াতে দেখি চম্পা গুলি দুইটা সিনেমা খালি দেখতে আছে এমন কোন সাপ্তাহ নেই যেন আমি হ্যাঁ আর এদিক দিয়ে সিগারেট খাই ঘুরি চিন্তা করি আর কি করা যায় এমনি বড় হওয়া যায় ক্লাবের ক্লাব আমি দেখি পাই না মানে এরকম কিছু একটা পাই না তো মাঝখানে পরে আমার আম্মা অসুস্থ হয়ে গেল মাস পরে মাথায় চিন্তা করলো এইসব তো জীবন বলে না মানুষ আমি যে জীবনটাই চলতেছি এইসব তো জীবন না আমার আম্মা অসুস্থ হয়ে গেল তখন আমি ২৫০০ টাকা বের করে দিছি আমি তো সাব্বাই নাও আম্মার চিকিৎসা বলে মহিলা মেডিকেলে নিয়ে আসলো আম্মাকে পরে ভালো হইলো তো বাবা তোর মাথায় বুদ্ধি হয়েছে একটা চাকরি পাইছে একটা চাকরি করবি আমি কি চাকরি এর ভিতরে আমার আব্বা একটা মুরগি দিয়ে চাকরি পাইছে নয় মাস আগে ওটা হচ্ছে তোর লিগে একটা চাকরি পাইছে আমি কি চাকরি তোর আব্বা রাত্রে নাইট ডিউটি করবা তুই মসজিদের কামটা করে দিবি
আচ্ছা
মসজিদটার নাম হচ্ছে জানে মসজিদ করবি বাজান আমি তো দেহা কত দিব আমি জানি না, আমি রাইতে ডিউটি করতাম, আমি মসজিদে কাম করে দাম, আর আব্বা রাইতে ডিউটি করবে তো ভালো টাকা বেতন।
কাজ মানে কিসের কাজ এটা?
মানে মসজিদ ওই যে আপনি খাদেমের কাজ,
খাদেমের কাজ
মানে চাকরিটা হচ্ছে আমার আব্বার।
আচ্ছা সেটা আপনাকে দিবে?
হ্যাঁ না ওইটা কাজটা আমি করবো ওনার, আর উনি আরেকটা রাত্রে নাইট ডিউটি আছে ওইটা করবো।
ওকে ওকে
মানে দুই ভাবে টাকা কামাবে।
আচ্ছা
আমার আব্বাই খুব ভালো হয়ে গেছে, মসজিদে চাকরি নিয়ে আমি কাজবাজ করে দিই, এমনি ভালোই চলতেছে, খাইতেছি। তার দ্বিতীয় ওই জায়গার একজন মসজিদের কমিটি আছে আমার ছোট ভাইকে একটা মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দিল, এখনো সে পড়াশোনা করে, উনি এখনো তাকে পড়াশোনা করাই দিয়েছে, ওনার নামটা আমি বলবো না।
ওকে
পরে আপনার কাজ করতেছি করতেছি একটা মজান আছে আবদুল্লাহ, আবদুল্লাহ আসার পরে কিন্তু হুজুর ঠিকই কিন্তু ওনার মানে নীতি ভালো মানুষকে মানে বিভিন্ন, এরপরে আমার এটা কো এটা কো, উনি সিগারেট খায় আমার নিয়ে আসতে বলে গুদাম গাম সিগারেট আর নিজে নিয়ে আস, এমনকি আমার আব্বার হাউজেও খাইতো। কিন্তু হুজুর মানুষ হয়ে দিক জীবনে আসে কি খেতার বালিশ আমার এইরকম, হুজুর মানুষ হয়ে দিক আমিও খাবো নিয়ে উনি কালি টাকা দে অন্যান্য একদিন জরা খেয়ে গেছে হুজুরে আমার বাবা প্রতি মাসে আমার 1,000 টাকা দিয়ে পকেট করছো, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি পান খাই, 2009 ঘটনা, সরাসরি চলে আসতেছি।
আপনারা সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে, আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria, আবারও বলছি rj-kebria.com, এখানে এসে লেস টক নামে একটা সেকশন আছে, ওখান থেকে আপনারা মেইল করতে পারেন, আমি প্রত্যেকটি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করি। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। আপনারা শুনছেন আবু বকরের জীবনের অপ্রিয় সত্য রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। কথা না বাড়িয়ে আমরা আবারও ফিরছি মূল গল্পে, বলুন তারপর।
আমি পান খাই মানে খুব লাল হয়ে যাও, খয়ার টয়ার দিয়ে সুরভি নুরানি জর্দা দেয় খালে আমার কাছে খুব ভালো লাগে, আমি সিগারেট থেকে আবার পরে আপনার আমার আব্বা চিন্তা করলো যেন আমার কুলারে তাপ নিতে পারে, পরে আপনার গেছি কাকচালে, কাকচালি থেকে আমাকে চিল্লাই পাঠাইলো প্রথম হচ্ছে আপনার ইয়াতে পলাশবাড়ি, পলাশবাড়িতে এক চিল্লা দিলাম, পলাশবাড়িতে আসার পরে গেলাম রাঙ্গামাটি কবলচুরিতে, ওই জায়গা দেখি আমি কই এত সুন্দর সমুদ্র পুরো, এটা তো আমি সাপ্তাহে পার হইতাম, তো এইগুলো মানে আমার কোনোদিন অভিজ্ঞতা নাই, আমি তো জীবনে দেখি নাই। পরে ওই জায়গায় চিল্লা আমার দ্বিতীয় চিল্লা কাটলো, তৃতীয় চিল্লায় আইলাম ইয়াতে কাকতালে, কাকতালি থেকে আমাকে ফাললো মাইমিশিং, মাইমিশিং 20 দিন কাটানির পর আমার মাথায় শয়তান ঢুকছে, দূরে চিল্লা দিব না আমার মনে টিয়া আছে, আমার আব্বা টিয়া দিতেছে, আম্মা টিয়া দিতেছে, তখন কর তো কোরিয়ান সার্ভিসে টাকা আসছে, তখন আমার কাছে টাকা সব পাওয়া যাচ্ছে, তো কাকতাল মধ্যে তো থাকলে ইয়া লাগে না টাকা লাগে না, কাকতাল মধ্যে তো সবাই সাথে থাকবো, আর এই যে খাওনের টিকিট আছে 10 টাকা সকালে দুপুরে 20 টাকা এরকম সিস্টেম খাবার দেয়, খামু দুধ আমি মানে 20 দিন করে পারি না, 20 দিন আমার 2,000 টাকা যাবো, আরো তো অনেক টাকা থাকে, এই টাকা দিয়ে কি করা যায় চিন্তা করছি, পরে আপনার মাথায় ঢুকে না, পরে আরেক হিসাবে ওই যে বাসায় আবার মায়া বলবো যেন আমার চিল্লা সে আছে, কিন্তু এটা তো আমার আব্বা বিশ্বাস করতো না, কারণ আমার বাবার তো দিন গোনা, পরে বাসায় পেয়ে চলে আসলাম টাকা নিয়ে, তো কিরে বাজান কালকে টিয়া পাঠালাম, তুই আব্দু আয়া বললি বাবা আমার টিয়া হারা গেছে, হারা গেছে তুই ফোন দিতি, ফোন দিয়ে কইতে আমি টিয়া পাঠাইতাম, তুই এটা কি একটা কাম করছো, আমি কইছি না আমি আর চিল্লাই দিতাম না, কতে এটা মানুষ উনলে খারাপ করবো, তুই এক কাজ কর তুই বাইরে যাইস না, এই গড়ের দিতে খায় এই বাসাতেই খায়, আর পরে 20 দিন পরে যাই মসজিদে, 20 দিনে আমি মানে উটানের দিতে ছিলাম মানে বাইরে বাইর হয়েছি না 20 দিন, পরে যখন আমার চিল্লা চিন্তা 120 দিন কমপ্লিট হইলো আজকে কালকে যাবো, কালকে গিয়েছি, গিয়ে সবাই আমার জড়ায় ধরছে, আবু বক্কর কেমন আছো, আমার দাড়ি হয়ে গেছে, আমার দাড়ি ছিল, আবু বক্কর তুমি কেমন আছো, এর তো ভালো আলহামদুলিল্লাহ, আমরা সবাইকে মানে বুঝাইতাম যে এটা সেটা, আমার কাছে ওই জীবন তো ভালো ছিল, জোহরের নামাজ পড়ে এরপরে ভাত খেতাম, একটা অন্যরকম শান্তি ছিল, তারপরে আমার নিজের কাছে মনে হইতো যে হ্যাঁ আমি সুন্দর হয়ে গেছি, এরকম বিষয়টা। সামনে ঈদ আসলো, রোজা ঈদ, তো ফাতমা তারাবি শেষ, মানে একদম শেষ, আমার আব্বাই মসজিদ ফার্ম থেকে টাকা পাবে, ইমাম সাহেবে পাবে, মসজিদ পাবে, তারপরে যারা রমজান মাসে ওই যে খাদেম হিসাবে কাজ করে মসজিদের এটা সেটা আগায় দেয় ওনারা টাকা পাবে, মানে ফাতমা তারাবি শেষ যেদিন হয় সেদিন তো অনেক টাকা পয়সা তো সবাই পাইছে। আমি কইতাছি তো আব্বা কইতাছে হুজুরের রুমে গেছে, আব্দুল্লাহ ভাই রুমে গেছে, গিয়ে ওনার ব্যাগ হাত দিয়েছি, কি মনে করে হাত দিছি আমি সঠিক জানি না, কম সিগারেট খাইতাম না পানি, তো ওনার ব্যাগে দেখি অনেক টাকা, টাকা কত আমি গুনি নেই, আমার আব্বার কাছে বলছিল 32,000 টাকা, আমরা নিছি সাথে সাথে আইসা নাইন বলছি জানা বান বাইদেন বাইজেবে তো কয়টা টেহাল হয়ে যা, সে দিছে আমারও তো সবাই চিনে, এরপরে পাবলিক করে আসছি সবাই মোটামুটি টাকা পয়সা দিছে, এরপরে তো আমার আগের টাকা আসছে, আমার বাবা যে টাকা দিচ্ছে জেলার জন্য আসলাম রাজক কমার্শিয়ালে, দু জায়গায় একটা শার্ট কিনলাম, একটা চশমা কিনলাম, পাঞ্জাবি অবস্থায় তিনটা ব্যাগে ঢুকাইলাম, তারপরে আমার তাঁতির জন্য একটা শাড়ি কিনলাম টাঙ্গাইলে, আমার আম্মার জন্য কিনলাম, আমার বোনের জন্য কিনলাম, সব বোনের জন্য যার আমি জীবনে দিছি না দিছি, মানে মন চাইছি দিয়ে দেবো, তারপরে আমার মামার বাড়ির জন্য কিনলাম, কিনে আইছি, কিন্তু ওরা কেউ জানে টাকাটা আমি চুরি করছি, করার পরে এরা আমার আম্মারে দিছে, আমার আম্মা কো আমার বাদন তো পাবলিকে গিয়ে ভালোই হয়েছে, ও দোয়া করি বাদন যে বাচ্চা থাকে, বললে আমি মনে পার হয়েছি, পার হওয়ার পরে ফোন দিছে,
আচ্ছা
আব্দুল্লা ভাই টাকা ছিল যে মরজেন, ওনার রুমে টাকা ছিল,
পার্সোনাল
টাকা ব্যাগে আমাকে খুব বিশ্বাস করি,
ওকে ওকে,
আর ওনারা সবাই ফাতমা তারাবি সবাই নিছে, মানে একটা হিসাব হইতেছে ভিতরে যেন টাকা, চাবি তো আমার কাছে এনিটাইম সবসময় থাকে, আমি গিয়ে টাকা দিকে লোক সামলাইতে পারি না, এই নিয়ে চলে গেছি, আমি বলছি না সবাই জানিয়ে গেছে আজ যাবো, আসলাম টঙ্গি ওই দাড়িটি খারাপ লাগে, দাড়ি খেতে পেলাম, ওরা গেছি প্রায় এক দোকানে চা খাইতেছি, দেখেন আমি এমন এমন জায়গার থেকে আইসে, আমার বাড়ির এমন জায়গা, কোন জায়গায় আপনি করেন, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কোন জায়গা, আমি করি এনায়াত, মানে সবকিছু মিথ্যা, পরে আসলাম বলে বলতেছে তো আপনি কি হোটেলেই থাকবেন, আমি তো হোটেলে, আপনি একলা থাকবেন না অন্য কাউকে নিয়ে থাকবেন, তবে আমি একলা, তো বলতেছে আপনি কাকুলি চলে আসেন, কাকুলি বনানি, কাকুলি বনানি আসছি সিএনজি নিয়ে, 120 টাকা সিএনজি ভাড়া নিছে আমার থেকে, আমার পরে ব্রিজ পার হয়েছে, পার হইয়া ও গ্রিল খাইলাম, মানে দেখতে এটি তো জীবনে খাই নাই আমি, দেখতে মানে নিজের কাছে মনে হয়েছে, আমি বলছিলেন পুরা মুরগি দেন, আপনাকে মাথা নষ্ট হয়ে গেছে, পুরা মুরগি আপনি খাইতে পারবেন, পরে কি জানি বলে কটার নাকি এটা দিল আর একটা তুমি ঘুটি দিল খাইছি, পরে আমি বলছি মামা এখানে থাকার কোনো ব্যবস্থা আছে, আপনি একলা থাকবেন, আমি অন্য কিছু পাওয়া যাবে, অন্য কিছু কি পাওয়া যাবে, বলতেছি মেয়ে পাওয়া যায়, আমি বলছি মেয়ে টেয়ে নিব না, আমি একলা থাকবো, ভাড়া কত, বলছি ভাড়া আপনি ইয়া দিয়ে 400 টাকা দিই,
আচ্ছা
হোটেল উঠছি, তারপরে অনেক মেয়ে দেখি আমাদের উপরে নিয়ে গেছে, 1 ঘন্টা আমি মানে রুমের ভিত্তি পুস 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 করি, আমার ভালো লাগে না, ওই কি দেখলাম কি দেখলাম, পরে যে লোকের মাধ্যমে গেছি ওই লোকের আনছি, ভাই আমার তো ভালো লাগে না, আপনাকে তো আমি ওনাকে দিয়ে দিছি, আপনি ওনার সাথে কথা বলেন, তো বলছিলেন ভাই কি করা যায়, আপনি থাকবেন, হ্যাঁ মেয়ে মেয়ে থাকবেন, তো কত দিতে হবে আপনাকে, আপনি 1200 টাকা আমাকে দিবেন, 1200 টাকা 400 টাকা 1600 টাকা, আগে তো 400 টাকা নিয়ে গেছে, পরে 1200 টাকা, তো ওনার সাথে বৈশা রয়েছি, তো উনি বলে কি কিছু ইয়া করো না কেন? আমি বলতেছি না আমি এসব তো কিছু বুঝি না, এসব আমার দরকার নেই। পরে যেভাবে উনার ইচ্ছাকৃত ভাবে মানে আর আমার ইয়া যেভাবে হয়ে গেছে, সকালে উনাকে আমি 2000 টাকা দিছি, 2000 টাকা দিছি। পরে উনি বলতেছে আপনি মোবাইল নাম্বারটা দেন, আমি মোবাইল নাম্বার দিলাম। পরের দিন উনি আবার আমাকে ফোন দিল, তুমি কই? আমি বলতেছি আমি আসি টঙ্গিতে। ও তুমি আসবা? আমি কই হ্যাঁ আসবো। কত? ও আসতো তোমার 1600 দিতে হবে। আমি বলছি না 1600 না, তুমি সেরকম একটা রুম দেখো মানে ভিআইপি, যারা ভিআইপি থাকে ওইভাবে আমি থাকবো, কথা বলে দেখো। আসো তুমি, টাকা 5000 দিতে হবে। আমি তো 5000 আর 10000 নাই, আমি সবকিছু দিব।
কিন্তু এত টাকা আপনি পাচ্ছেন কই?
ওই যে আমি টাকা চুরি করছি 32000, এরপর আমার 3 লাখ টাকা আছে 12000।
ওকে,
পরে ওই জায়গার থেকে আপনি আসছি, আসার পরে ওই দিন টাকা নিছে 4000 টাকা। এভাবে আমার টাকা চলে যেতেছে। পরে লাস্ট মুহূর্তে আমি দেখি কি আমার কাছে 20000 টাকা আছে।
মানে এইসব টাকা আপনি কি করতেন? এইসব ফুটিবাজি করে উড়িয়ে দিতেন?
ফুটিবাজি আমি মাত্র 3 দিন হোটেলে ছিলাম,
আবাসিক হোটেলে যেতেন, নিজের সঙ্গে এসব কাজ করতেন। ওকে,
3 দিনে আমার মানে ওই টাকা শেষ। আমি গুনে দেখি আমার 20000 টাকা আছে। আমি বলছি আমার তো আর জীবনে তো আমি এই এলাকায় ঢুকতে পারবো না, আমার যে একটা মানুষের বিশ্বাস করছে এই এলাকা তো আর আমার ঢুকার সম্ভব না। আমি কি করবো, কই যাবো? তখন আপনি চিন্তা করতেছে একটা কাজ করি, কি কাজ করা যায়? কই তা আমার বাসা ভাড়াও দিবে না, এমনি সৎ মানুষ, ঠিক আছে, দেখতেও এত বয়স লাগে না, দাড়ি আরো কামাই আছে, কই থাকুন? কই না আজকে হোটেলে থাকি গেলে। এমনি এমনি করার পরে হঠাৎ আমার টাকা আমাকে নিয়ে যাবে, চিন্তাই দোষ আমার। সৈনিক ক্লাব থেকে বের হয়েছি, ওই যে আপনার ক্যান্টনমেন্ট দিকে রাস্তা গেছে না,
জি,
ওই জায়গায় যাওয়ার পরে তো আমি বলছি যে আর্মিরা আছে, প্যান্টের পয়েন্ট হাত দিয়ে দিয়ে টেয়া করতে আছে, নাই তো দুজু খালি ভাঙ্গি পরে তার মনে থাকতো না, একটা জিনিস করলাম টেকা না দিতে তো সরম। তো ওনারা যেন এই জিনিসটা খেয়াল করছে এটা আমি জানি না। আর আমি বলতেছি যে হেডিক জানাই যে পুলিশের বই, সবকিছুর বই, তো রেল লাইন দিয়ে পারে খালি গাড়ি দুটো টঙ্গি দেয় না, টঙ্গি যাই তাহলে আমার সমস্যা নেই।
ওকে,
টঙ্গি হোটেল বার আপনার 250 টাকা। পটকানি রেল লাইন যাওয়ার পরে মানে ওই যে আপনি বনানি থেকে ইয়াতে উঠে ডানে মানে সৈনিক ক্লাব থেকে যে রেল লাইন যাওয়ার পরে আমার বলছে যে এদিকে
কে?
তিনটা ছেলে।
ওকে,
আমার থেকে বড় তো এদিকে এক তোর বাড়ি। তখন তো আমার মানে ভিতরে মানে কাঁপতাছে, কিন্তু ভাই আমার বাড়ি এক তোর বাপ মা আছে? মুখে না আমার বাপ মা কেউ নাই, মিথ্যা বলছে আমার বাপ মা ভাই কেউ নাই, এরকম ঘুমাইছি খাইতে পারি নেই করে কয়ে আরে পকেট চার্জ। তো পকেট চার্জ করার পরে আপনার পাইছে না, এই বাম পকেট হাত দিছে পাইছে না, পরে এই জায়গায় একটা কাগজের মতো কি মনে হয়েছে কত বেল খুল। আমি বলি না ভাই বেল খুলতাম না, বেল খুললে আমার নিচে কিছু নেই, কত নিচে আছে দেয়া হয়ে যেতেছে খুল।
আমি তিনজন মিলে,
হ্যাঁ তিনজন মিলে কুল, তুই এটা তোর প্যান্ট খুল, তোর ভিতরে কিছু আছে। আমি বলি না ভাই আমার ভিতরে কিছু নাই, কিন্তু আমার তো মানে আছে যেন আমার তো টাকা, আমার তো টাকা কেন তুই খুল? আমি কই না খুলি না, দেখতে পারে আমার ইচ্ছে মতো মনে মনে চেহানি লাগে না, রেল লাইনে এবং মরিয়া যাবো শেষ হিসাব তোমার। খোলার পরে ওনারা টাকাটা আমার ইয়া করছে মানে নিয়ে গেছে আইসে, তো তিনি সাউটা বেশ সুস্থ, তোর আমার ইচ্ছা মতো মারছে এই যে আমার দাগ আছে।
সবার মধ্যে মারলো আপনাকে এরকম ভাবে?
হ্যাঁ অপিনে মারছিস আপনি। তো আমার বয়স তখন কত হবে খুললো
এরকম ভাবে মারছে আশেপাশে লোকজন আসলো না কেউ
হেল্প? সবাই তো যাই দিস, আর ডান পাশে আবাসিক হোটেল, বাম সাইডে সবাই যাত্রার মতো হাত দিয়েছে, তিনজন মাপ দিছে আমারে টাকা নিছে, তুই মিথ্যা বলছিস, আর আমার তো ভয় দুজো ধরা খায় যায়। আমি তো এরকম পেজ কোনোদিন হই নাই, আল্লাহ বড়সা আমি আমার বাসায় যাবো, যা আছে কপালে এমনি হতো নাই এমনি হতো নাই। এদিক দিয়ে আমার আম্মা পাগল হয়ে গেছে, আমার আব্বা মানে দুনিয়াতে না বললেই চলে, মারা যায় নাই মানে উনি কথাই বলতে পারে না, আমার মানে এতটুকু বিশ্বাস করছিল লাস্টে।
আপনি চলে আসলে এই অবস্থা?
হ্যাঁ এই অবস্থা। আমার ভাই খালিগো আমার বাইরা দুজো আয়া পড়ত তা আমার মামারও মানে চলে আসছে গ্রাম দিকে আমার খোঁজার জন্য। তা আমাদের তিন সেট বাসা ছিল, তো তাই অনুমানিক আমার মনে নাই যে কয়টা বাজে, কিন্তু এরকম একটা আইডিয়া হয়েছে 10টার পরে হবে। তখন তো আর আমার ইয়া ছিল না, গড়ি ছিল না, মোবাইলটা তো কিন্তু নিয়ে গেছিলাম, কিন্তু মোবাইলটাও সেল করি নাই, সৈনিক ক্লাব থেকে নিয়ে গেছে। তো তখন আর খেয়াল করি আমি কই যেন পাশে দুজু ঢুকতে যাই, পরে দুজু ধরে মাইতে আরে চিন্তা করি আছে আল্লাহ কফল দেবে। সবাই মানে আপনি প্রস্তাব করে ফল দিচ্ছে বেশি কেডা মানে গেট দিয়ে দেখো, তখন প্রস্তাব করতে বয়ে গেছে তাহলে তো এটা কেউ বাবু প্রস্তাব করতে যাবো না। তো এলা যেন আমার মামা, এটা আমি জীবনে কল্পনা করতে যখন মামা কইছে তুই খারা, যখন খারাই কইছে তখন এই দিছি দৌড়, পরে মামা পিছে দিছে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে না কলাপ দুটা আমি আইন না রুমে ঢুকাইছে, ঢুকায়া পরে কোথায় কই আসিলি? আমি জানো আসলাম আম্মা কই, বা এই যে হেরা গর গিয়া দেখবার আম্মার একটি দর্শক আব্বা খুব তোর আব্বা তো মরে গেছে আব্বা মরে গেছে আমার লিগে মরে গেছে পাশের ঘরে গিয়া দেখ মানে আরেক দুইজন দুইজন গিয়া দেখ গিয়া আসলো আমার আব্বা মনে হয় অনেক গরম হয়ে গেছে আমার এ দেখকে জড়ায় দিচ্ছে আজান 30,000 না আমি তো আগে কাজটা কিছু বলছি না ওনা আমার ভাগ্য দিছে যেটা চাইতো আমার কোল দিয়ে দেখতাম তুই এটা কি কাজ করলি চিল্লা দিয়ে আয়া
তারপরে আমরা চুরি করলি
তুই এটুকু চুরি করলি আমার মান সম্মানটা কই থিলি যত টিয়া লাগতো আমি তোরে দিতাম তুই কি কাজটা করলি আমি কইতেছি আমি মরিয়া যাই তখন কি করতাম আমার মাথায় শয়তান ঢুকে গেছে আমি তোর না বের হইতে পারতেছি না কি করবো তুই এ কাজটা খালি কেমনে করলি কেমনে করলি এই বলতাস অনেকক্ষণ মানে প্রায় 10 মিনিটের মতো আমি কইতে তোমরা তোমার মতো তা আমি আমার মতো যাই আমার আব্বা পাও দিল বাবা দুই তোর কাছে ভুল করে খাই তাও আমার ক্ষমা করে দিস তুই যাইস না বাবা যেটা হয়েছে না হয়েছে তুই থাক আমি ঘরে দিতে রয়েছি আমার আম্মা তো পাঠাই বলতে পারে না অসুস্থ তো সবাই আমার দিককে ক্রিয়া করলো তোর মামা বলতেছে কি করা যায় তো আমার ছোট ভাইকে যে ভর্তি করাইছে টাকা উনি আর ইমাম চাবাইছে আমি কল্পনাও করি না যে ওনারা নিয়ে আসবে মানে ওনারা আমাকে নিয়ে যাবে আবার আসার পরে আমি ওই পাশে দাঁড়ায় রয়েছি আমি খেয়াল করছি না প্রথম ঢুকছে পরে আমি মানে আপনার পা আমার কাঁপতেছে কাঁপার পরে আমি মানে প্রস্তাব করে দিছি উনি ওনার দেখলে মানুষের দাঁড়াইতো এমন খুব ভালো মানুষ মানে আমরা ভয় পাইতাম বেশ পরে আমি প্রস্তাব করে দিই করে বলতো ইমাম সাহেব আমার এনে তসছে দূরে ঘরে দিতে নিয়ে গেছে বাইরে শাসন করে পরে বলতেছে তুই টিয়া দিয়ে কি করছিস কই কই গেছিস আমি কইতেছি কাকা টিয়া আমি আনতে নিছি নেওয়ার পরে আমি কোন একটা বাসে উঠছে কিন্তু এতটুকু মনে আছে নিউ মার্কেট গেছি কিন্তু আসলে কিন্তু আমি নিউ মার্কেট গেছি না
মিথ্যা কথা
হ্যাঁ মিথ্যা কথা বলছে বাসে নিউ মার্কেট গিয়ে পরে কি করছে আমি কই নিউ মার্কেটে আমার দুই তিনটা গুলা পাইন গাড়ি করে কই লয়ে গেছে লয়ে গেছে সব টিয়া লয়ে গেছে কিন্তু টিয়াটা আমি চুরি করছি না আমি চুরি করছি তুই তো নিছস কইতাছস আবার কস তুই চুরি করছস না এইটা কোন ধরনের কথা আমি আমি এমকে তো চুরি করছি কিন্তু হিনে গিয়ে আবার আমি মানে চুরি করছি না আমার টিয়া হ্যাঁ নিছে কথাটা মানে গুছায় মানে বলতে পারলাম না না উনাকে তো উনি পরে আবার ইমাম সাহেব আমার দুইটা চক্কা মারিল তুই ভালা ঘুরে করতে হ্যাঁ কি করছো আমি আমি বলতে পারি না আমার তিনটা পোলা দোষে দুইটা মাইট দিছে মাইট দিয়ে গাড়িতে কইলে গেছে আগে টিয়া দিয়ে গেছে তোরা করতে তোর জীবনটা কেমনে যাবে তোরে চিল্লা দেওয়ায় আনলাম তোর দাড়ি ছিল কত সুন্দর এখন কি কালকে কেমনে মুখ দেয়া আমার কাছে চিন্তা হয়েছে মুখ দেয়া নিচ্ছে মরে যান অনেক ভালো তোর ইমাম সাহেব একটা কাজ করলি কিন্তু কেউ জানে না ইমাম সাহেব জানে কাকা জানে আমার আব্বা আমার আম্মা আর হচ্ছে আমার মামা আমার যে সব ভাই উনিও জানেন এই বিষয়টা
মানে এত টাকা আপনি চুরি করেছেন
হ্যাঁ মানে মসজিদের যে মত দেন আবদুল্লাহ হুজুর উনি তো জানেন কিন্তু উনাকে নিষেধ করছে যে তুমি কেউ কাছে বলবা না হাসান গাজা বলছে টাকা তোমার দু 10 লাখ নিয়ে থাকে আমি দিব আর ওনার সামর্থ্য আছে দেওয়ার মতো
ওকে
কিন্তু ছেলেটার মানে এত ইয়া করবো না নিচে নামাবো না হয়তো সে একটা শয়তানে দূরে লাইছে কুড়া লাইছে পরে মানে জিনিসটা আমি এসে জানতে পারি আমি তো জানছি যে এলাকায় সবাই জানা জানি হয়ে গেছে যে অমুকের ছেলে হাদেমের ছেলে এত টাকা চুরি করছে
ওকে
আমি আমার মাসছে না হুজুরে হুজুরে মেরালাম হুজুরে মেরালাম তো ওই যে আমার পাবলিকের ইয়া ছিল এগুলি নিয়ে র‍্যাপ কটা চলে আসলাম জসমুদ হাইট টাইট এর 1 ঘন্টা পরে আমার আম্মা আমার মামা আমার খুঁজতেছে তো আমি আবার কি করলাম মানে মানুষকে দেখানোর জন্য পাবলিকের একটা বই আছে ফাজাইলের আমল ওই জিনিসটা আমি র‍্যাপ কটার সামনে পড়তে বললাম এক র‍্যাপ গেছে গেকই জিজ্ঞেস করবে তুমি কিসের জন্য আমার বাড়ি অমুক জায়গা আমি পাবলিক করে দেখে আমার সৎমা আমার বাইর করে দিস মানে আমি মানে আশ্রয় খুঁজতেছি থাকার
জন্য
জি পরে মানে পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে আমার মামা কইতে কই যে বাইক না কারণ আমার আম্মাকে জড়ায় দোষে জড়ায় দুইটা আবার বাসায় নিছে জসীমদ্বীপ থেকে র‍্যাপ কটার থেকে বাসায় নিয়ে গোসল করাইছে গোসল করার পর তোর এই ব্যাপারটা কেউই জানে না আমি জানি ইমাম সাহেব জানে তোর আব্বা জানে তোর কাকা জানে তোর এই মামা আর আব্দুল্লাহ তো জানে যার টাকা নিছে এত জানে আর হ্যাঁ ওকির কাছে বলে না তোর কাজ হইতেছে কালকের থেকে আগে যেমন কাজ করতে এমনি কাজ করবি আর কেউ দুজিগা দাড়ি কাজ করছে মানছে জিএমবি করে অল্প অল্প বয়সে তখন জিএমবির মানে একদম অল্প বয়সে এই জন্য আমি কাইট ফেলছি আসার পরে পরের দিন মসজিদে গেছি করে তা আমার তো একটা বয় মনে মনে আমার আব্বা আম্মু হয়তো কাছে রাখার জন্য আমার আশ্বাস দিয়ে নিয়ে আসে আসলে কাছে বলে আমার সালাম দিস আসসালাম আলাইকুম ভালো আছেন ডক্টর সাহেব হ্যাঁ ভালো আছি তা আমি ভাবছি যেন আমার জিজ্ঞেস করবো কিরে তুই মদ জানে টাকা চুরি করলি কেরে কেনে না তুমি দাড়িটা এমনি কাটলা কাজটা কি ভালা করলাম আমার আব্বার দিন যাচ্ছে ভালো আমার আম্মার দিন যেটা ভালো সবাই দিন ভালো হইতেছে খাইতেছি থাকতেছি সিগারেট খাওয়া ধরলাম পান খাওয়া ছেড়ে দিলাম আবার একটা বছর হইলো ঈদ ঈদে আমার আব্বা মসজিদ কমিটির সাথে রাগারাগি করল রাগারাগি করে গেছে সারা রমজান আমি চালাইছি চালানোর পরে আব্বা যত টাকা পয়সা মসজিদের পাইতো এই টাকাটা মানে আমার সবাই দেয় এক সার গেছে এই নো এটা তোমার বাবারে দিও আমার বাবারে দিতাম তাই আমার 65,000 টাকা ইনকাম হয়েছে ইনকাম হওয়ার পরে আমার একটা সৎ বোন আছে ওনার বিয়ে ঠিক হবে মানে দেখতে আসবে এটা ঈদের পরে ওই টাকাটা আমি কি করছি আবার ইমাম সাহেবের কাছে রেখে দিছি এত টাকা নিয়ে আমি কি করবো 5,000 টাকা নিয়েছি নিয়ে একটু গুছছি এটা সেটা খাইছি আমার কাছে আমার বোনের দেখতে আসবে এটা ঈদের পরে বলতেছি আম্মা খবর দিছে আমারে তোর বোনে দেখতে ডেকোরেটর যত জিনিসপত্র আছে আমি নিয়ে গেছি ওনারা আসলো ওনারা রিসিভ করলাম আমার পকেটে তো টিয়ার অভাব নেই টাকা এই টাকা যে টাকা জীবনে দিয়ে নেই এই টাকা তখন আমি আরেকজনের কাছে ফালাই রাখছি 60,000 টাকা আছে 5,000 দিয়ে আমি পরে ইমাম সাহেব কইতাছে এক কাজ কর তোর আব্বার আরো 5,000 টাকা দেয়ালা আনতে আমার বোনের এত তারিখে এর মাঝখানে আমার গন্ডগোল লেগে গেছে একটা রনি নামে আমার একটা বন্ধু ছিল পাশের বিল্ডিং এ আপনি ক্যাটেগরি হিসেবে চাকরি করতো হ্যার বিল্ডিং এ গিয়ে আমি বিড়ি টিড়ি খাইতাম মসজিদে তো খাওয়া যেত না ওনার রুমে গিয়ে আমি বিড়ি টিড়ি খাইতাম এই হিসাবে সম্পর্ক পাবো একদিন দিয়ে কি উনি মানে সিজার আছে না কেচি কেচি বিসনেস আমি কই দোস্ত এই কেচি দিয়ে তুমি কি কেচি এমনি রাহি আমি কই না এইসব কেচি তো তোমার কাছে রাহার কথা নেই তুমি কি কিছু খাও না কিছু গাঁজা খাও ওকে তুমি খাও বাবা আমি তো গাঁজা খাই খাইবা গাঁজা খেলাম সবই খাইলাম সিগারেট খেলাম একটা জিনিস বাদ পড়ে গেছে কি একটা মাইয়া এটা তো আমি সম্ভব না আমি কই এত কিছু সম্ভব না যত টিয়া লাগে আমি দিন তুমি আনো বিভিন্ন সাহেব টাকা দিলে টাঙ্গে টাকা জমা থাকতো ওই জায়গার দিকে দিয়ে দিছি কিন্তু টাকাটা কিন্তু আমার পরের দিন হুজুরের কাছ থেকে নিয়ে দিয়ে দিতে হবে হ্যাঁ আমার বিশ্বাস করিয়ে দিয়ে দিছে পরে হুজুরে জোরে নামাজের সময় গেছি এই তুই কই গেছিলি আমি তো গেছি মানুষের কয়ে জানা আমি কই এত অসুখ মানে মিথ্যা বলতেছি হাসপাতালে গেছি গা আপনারা জানাইতে পারছি না ফোনও পাইছি না তুই তো জানাবি একটু ফোন করে তো কবি কিন্তু আমি যেন এগুলি করছি হুজুরে জানে না পাশের বিল্ডিং এ করছি তুই তো এগুলি একটা মসজিদ এমনি ফেলায় কেউ তুই জায়গা দাবি টাবি লয়ে গেছো কি একটা আমি কো হুজুর মানে একটা লোক মারা যাইতেছ না আমি কি করবো আর আপনার কথা মনে নেই পাচ্ছে যা কাজ করো আমি কইতে যদি হুজুর টিয়া দেলা নেনতে তুই টিয়া দিয়ে কি করবো আমি কই বোনের বিয়া ঠিক হয়েছে আব্বা এত টিয়া পয়সা দেবো করতে তা আমি কিছু টিয়া পয়সা দিই ও কত নিবি আমি কই দেলাই 30-35,000 টিয়া পরে বলতেছে গো এক কাজ করে এত টিয়া দিলে তো তোর বাসে বছর 25,000 টিয়া নেই আর হিরা থাক আমার কাছেই থাক আমার কাছে তো তোর কাছে 25,000 টিয়া লিয়ে আশা বলুন তো গেছি জ্ঞান করে আব্বার 5,000 টিয়া দেবো আর রনের 10,000 টিয়া দিলে আরো 10,000 টিয়া আরো 10-12 দিন থাকতার মনে
মানে শুধু নারী নেশার জন্য আপনি অর্থগুলি হয়ে ব্যয় করছেন
বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আমরা প্রিয় শ্রোতা বিরতি নেবো তবে তার আগে আপনাদেরকে বলতে চাই যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.archer আরো একবার বলছি www.facebook.com/kibriya.archer পেজটি আছে আর্চে কিবরিয়া নামে এন্ড প্লিজ লাইক দিস পেজ প্রিয় শ্রোতা, আপনারা সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে। আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria। আবারও বলছি rj-kebria.com। এখানে এসে লেটস টক নামে একটা সেকশন আছে, ওখান থেকে আপনারা মেইল করতে পারেন, আমি প্রত্যেকটি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করি। আমরা বিরতির পর আবারও ফিরছি।
আপনার জমা থাকে আমাকে বাড়াইতে আইতো 30 দিন পরে দাম সমস্যা কি? 30 দিন পরে গেলে আমি 2 রাত থাকতেছি সমস্যা নেই।
ওকে,
আর 70 টাকা গ্রাম আরো ধান্দা আছে, ধান্দা কি যে টিকিট ছাড়া যাত্রী উড়াবো গেছি পরে তো আমার নেয় না, ছোট হিসাবে মনে নেয় না। চাকরি করতেছি প্রায় 145 দিন ডিউটি করার পরে আমার অসুখ হয়ে গেলো, ডায়রিয়াটাকে পাতলা পায়খানা হয়ে গেলো। গাড়িতে আসলে এতদিন কেউ ডিউটি করতে পারে না, 20 দিন। তা আমার তো নেশা একটাই, যেন আমি আবাসিক হোটেলে যাবো, এই জায়গায় টাকাটা ব্যয় করবো। আমার তো অনেক ধান্দা বান্দা করছি, প্রথম অল্প অল্প, এত বুঝি নাই, নতুন কিছু বুঝি নাই, অল্প অল্প করছি। আমার অফিসে অনেক সোনা, ওরা আমার অফিসে খাওয়াইলো এক বাসের হেল্পারি গুলি, ওরা অফিসে খাওয়াইছে বেলাল সাপ, বেলাল পরিবহনে এই রাস্তায় চলতো। ওরা খাওয়ানোর পরে আইসি 45 মিনিট হলে আমি আজকে যেতাম, পরে যাই পরে যাই ওরা একজনে বাসা দিয়েছে, গিয়ে এনে আরো 2-3 টাকা খরচ হয়েছে। ফার্মগেটের যে গোল চক্করটা ওই জায়গায় পানির পাম্পটা ওই জায়গায় দরাইছি, ওরা খাইছি হ্যাঁ। পরে আপনি গেছি বনানি, বনানির দিকে আবাসিক হোটেলে, হোটেল দিকে এমনি দিন যা এমনি দিন যা।
এই হোটেল গুলোতে আপনি তো মানে একটা হোটেলে যেতেন, বিভিন্ন হোটেলে
যেতেন,
খোঁজ পেতেন কিভাবে?
ওই যে আমি একদিন নিছি এই যে রাসেল ভাই নামে ওনার কন্ট্যাক্ট, আপনি যাওয়ার পরে এই দিক দিয়ে আমার আব্বা আম্মা আবার পাগল হয়ে গেছে আমার, আমার পোলাটা কি হইলো। পরে কলমিলতা বাস স্ট্যান্ড আবদুল্লাহপুর, সবাই আমি সিগারেট দোস্তি, মানে আমার মামা একটা কথা বলে যে পেড়া নাই ভাত কুসতো আন্ডা বিরান, আপনার ড্যানসন তখন ড্যানসন সাথে সিগারেট দিয়ে খাই না আমি, ইয়া পরে চেয়া কামাইতেছি চুরি করতেছি সমস্যা হয়ে গেছে। সবাই সিগারেট তো দৌড়াইছি আর ভিতরে দেখি আমার আব্বা খেয়ে গেছি, যে আব্বারে দেখতেছি গেট ঠেলতাছে গাড়িটুকু, আমার একটু মায়া লাগতেছে, তো আমি 1000 টাকা দিয়ে কি করবো, আমি একটা চশমা বানাবো। আমার আব্বা বলছে চশমা বানানি লিখতো না, তত্তিয়া তুলিয়া দেখে এন অফিসে চাকরি করলাম হচ্ছে আপনার 2012-14 পর্যন্ত। মানে আমার এতটুক ভালো মানুষ, মানে যা বলার মতন, আর আমার এছাড়া কিছুই বুঝে না, কিন্তু আমি কিন্তু মূর্খ। দেয়া যদি মানে তখন আপনার কম্পিউটার চালানি শিখলাম কিভাবে, মানে ওয়েবসাইটে ঢুকে কিভাবে ফেসবুক ইউজ করে, এগুলি চিন্তা আছে। ওনারা শিক্ষিত মানুষ, মিটিং করে চা নিয়ে দিই, এরপর আমি মানে একটা বিশ্বাস্ত হয়ে গেছি, আমার বেতন মানে বাড়াইলো আমার বস। তা মাঝখানে একটা ইয়া হয়ে আমার চাকরি দাবার চলে গেছে।
কেন চাকরি চলে গেল?
আমার সারা বাদ দিয়ে নেই, মানে আমি ইচ্ছাকৃত ভাবে রিজাইন ফর্ম দিয়ে আমি চলে গেছি। বাসে যাওয়ার পরে চিন্তা করতেছি যেন এক কাজ করি, চাকরি করতাম না, আমি হয়তো বাংলাদেশের ভিতরে একজন সন্ত্রাসী, বিশাল বড় একজন সন্ত্রাসী।
এই ধরনের চিন্তা আপনার মাথায় কেন আসলো?
এগুলো আপনার হঠাৎ করে যেন অনেকে আপনি গাড়ি দিয়ে চলে, ওই যে আপনি আমার বসটা মিটিং করে টেবিলে ঠিক আছে চেয়ারে নিয়ে কথা বলে, তারপর বিভিন্ন টিম করে মত খা, আমি
আপনার মধ্যে এরকম সব জাগলো যে আপনি এরকম একদিন হবেন এবং সেজন্য আপনাকে সন্ত্রাসী হতে হবে।
হ্যাঁ, আমাকে সন্ত্রাসী হতে হবে। এরপরে আমার বস, কিন্তু আমি এমনি অফিসে আমি সৎ ছিলাম, আমার বসে এত টাকা পেমেন্ট নিয়ে আসে, ডয়ারা রেখে যা, এবং কি আমার কাছে চাবি থাকে, আর আমার বস এটা বিলিভ করে যান আবু বক্কর 100 কোটি টাকা অফিসে থাকে এটা নিবে না, মানে এতটুকু বিশ্বাস হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে আমি এরকম বসকে মাইরালাম,
করবেন
মাইরালাম এই সব বস,
বসকে মেরে ফেলবেন?
হ্যাঁ,
যারা আপনাকে এতটা বিশ্বাস করে তাদেরকে মেরে ফেলবেন?
হ্যাঁ, মানে এরকম, মানে আমার মাথায় ঢুকলো, মানে আমি চাকরি ছেড়ে চলে গেলাম, ক্যাশ ভরা টাকা, টেবিলে টাকা, ডয়ারে টাকা, টাকাই টাকা, টাকাই টাকা, এগুলি দিয়ে আমি বিশাল বড় সন্ত্রাস ছিল যে আমার এক নামে চিনে, বলতেছে এক নামে চাকরি না, এই সব চিন্তা বালা না, এই বেতন যাইছে এটা দিয়ে বাঙ্কাছে বাঙ্কাছি। পরে আবার একটা ব্যবসা করতেছি, চায়ের দোকান দিলাম উত্তরাতে, চায়ের দোকানদারি করতেছি, এর ভিতরে আমার বসে ফোন দিছে, বিশ্বাস তো করাইছি যে আমি দুনিয়াদারি কিছুই বুঝি না, আমি দুনিয়া পুরা বাদ দেখা লাগছি। তুমি ভাই একটু অফিস আসো, আমি বলছি স্যার আমি তো বাসার দিকে মোর দিতে যাবো নামাজ পড়তে, নামাজ পড়ে স্যার পরে আসি। আসলে নামাজ পড়তে যাবো না, স্যারের একটু পরে আসছি বাসায়। স্যারে তো আমার ফোন দিল, অফিসে গেছি, যাওয়ার পরে একটা পিয়ন ছিল, আমার ডিপার্টমেন্ট ছিল পিয়ন, তো বলতেছে ভাই আপনি কার কাছে আসছেন? বলতে আপনি কান্ট্রি ম্যানেজার করি। বলেন যে না উপভোগ করে আসছে, আমার বাবা আলাদা, আমি এতটুকু আমার আদর করে গেছি। বলতে আগে যে দশ গুলা ছিল সবাই, আরে আউভোগ করছে আর ভালো আছো? হ্যাঁ আর ভালো আছেন আপনি? এতদিন পরে আমার মামের মাথায় এই কাজটা মানে দুই মিনিটে দিতে মানে ব্রেন্ডারে নিজেরটা নিজে অস করে লাগলো। ব্যবসা তেমন ভালো না, গ্রামের আবার ঢাকা আসছি মাঠে এরকম চলে না, তাতে আমার অফিসে চাকরি করো। আমি না স্যার চাকরি করতো, দেখো ব্যবসা আরো কয়েকদিন পরে করো, এখন এত লস খাইবা, চাকরি করবো একদিন আমার অফিস আরো বড় হইব, তোমার বেতনও বাড়বো, এসির ভিতরে থাকবা। আমার কাজটা খুব কষ্ট ছিল, একদমই সোজা স্যারের চা দিতাম শুধু, আমার যে মেন বস উনারে চা দিতাম, আর কেউ আমি চা দিতাম, উনি মানে একমাত্র আমার ওনার কাজের জন্য ব্যবহার করবো, অন্য কেউ জন্য না স্যার আমি করতাম। তোমার আমি বলছি তুমি করবা, আর কোন কথা আছে? আমি তো জানি যেহেতু আমরা উনি ফোন দিছে যে ওনার অফিসে আমরা কাজ করার জন্য, কোনো ছেলে এ অফিসে থাকবে না, মানে এটা আমি বিলিভ করি, মানে এত পরিশ্রম করা। কিন্তু আমি তো সবাই মন জয় করছি, কাজ করলেও মানে আসি না করলেও আসি, মানে একবার যার মনের ভিতরে ঢুকা যা। চাকরি করতেছি করতেছি, পরে চাকরি ছেড়ে দিছি, আর চাকরি করতাম না। নয় মাস করে একবার আয়া বসছি, হ্যাঁ বাসায় চিন্তা করতেছি আরো বেশি বেড়ে গেছে। চাকরি ছাড়ার পরে মানে সব জায়গা অনেক বেশি বেড়ে গেছে, গাজীপুর যাই, ভাওয়ালে যাই, এরপর আপনি ফারাম গেটে আসি, এই যে এই জায়গার দিকেও নিয়ে যাই, উত্তরা বিভিন্ন জায়গা, এবং কি আমি টাঙ্গাইল পর্যন্ত গেছি। আম্মা আমার যখন লাস্টে টাকা শেষ হয়ে গেছে, এখন কি করবি? একটা অফিসে পাঠাইছে আমার পছন্দ, মানুষের অফিস করে আম্মারা কইতাছি আমি কাজ করতাম বা কেউ করতি না, আমি তো আমার সমস্যা আছে, কি সমস্যা? আমার ভালা লাগে না, কেরে গরম জন্ডিস হয়ে যাবে, চাকরি ছেড়ে দিছে। আমার কত হচ্ছে চাকরি নিব, চাকরি ছেড়ে দেবো, ওই টাকাগুলি তো আর আমার আব্বা আম্মারে দিতেছি না, সব আমি খরচ করতেছি। ঠিক আছে, আমার বুদ্ধিটা হচ্ছে এইটা, গার্মেন্টসে চাকরি করতাম, বেতন পেয়েছি আপনি 6,500 টাকা, বাসায় এনে দিয়েছি 2,000 টাকা, সবটাই আমার। সবটাই কি করতেছি আপনি? গাঁজা খাইতেছি, খালি গাঁজা, এরপরে একটু বাংলা, মানে যেটা বাংলা মদ বলে এটা খাইতেছি। আর একটা বড় লোক বন্ধু ছিল পয়সাল, এই গার্মেন্টসে থাকার ক্ষেত্রে উত্তরার পরিচয়, এটা সাইডে অ্যাপ হচ্ছে আপনি বার্কি সব স্কুল, স্কুলে চাকরি করতে ওই জায়গায় এক মাস করার পরে আপনার চাকরি আমি সাইডে দিয়েছি। আম্মা আর আব্বা কইতাছে কর্ম তো ভাড়ায় মেয়ে পোলান জীবনও দেখছি না, এরকম করা যা এরকম করে মানুষ। আমি অন কইতাছি সবই তো বাদ দেখালাম, কিন্তু একটা অফিসেই তো আমার ভালো জানে, যে অফিসটাতে জীবনে কাজ করছি ভালো, এই অফিসে আর জীবনে স্যাপ পালাবো না, যা করছি তো করছি। আসার পরে আম্মা কইতে সত্যি করে কত কি হয়েছে, তুমি জানো না আমার তো মাইরা লাইতো সেটা, তুই কি কস? হ বলছি যে খারাপ ছেলে মেয়েদের সাথে চলতাম, ওরা আমার টানে, না গেলে মারবো, আমাকে টাকা দিতে বলে,
বিভিন্ন ভাবে আপনাকে ব্ল্যাকমেইল করে।
হ্যাঁ মানে আমি মানে মিথ্যা কথা বলতেছি, মানে আমার মার কাছে মিথ্যা কথা বলা মানে হচ্ছে আমাকে টাকা দিবে।
ওকে ওকে,
মানে আমার মা টাকা অনেক টাকা হয়ে গেছে, মানে আমি অলরেডি
মানে আপনি যেভাবে হোক মাকে ব্ল্যাকমেইল করছেন।
হ্যাঁ কিন্তু আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি,
সেটাই বলছিলাম ব্ল্যাকমেইল করা আর কি, মানে আপনি এগুলো বললে মা বলবে যাওয়ার দরকার নেই, টাকা পয়সা আমার কাছ থেকেই নে, আপনি যেভাবে হোক মার দুর্বলতার সুযোগ নিচ্ছে।
আমার মা 7,00,000 টাকা আমি খবর পাইছি আমার জমা হয়েছে,
7,00,000 টাকা?
জি।
কই পাইলো টাকা?
কাজ করছে
মানুষের বাড়িতে কাজ করি
এখন পর্যন্ত আস।
ওকে ওকে, তারপর
পরে আপনার বলার পরে আমার আম্মা বাবা হন কি করা যায়, কি করা যায় সাথে না গেলে এরা বিভিন্ন ধরনের মানে আমার আম্মা কিন্তু আলাদা বুঝতো, আমার আম্মা খুব সরল সোজা মন মানে এক জায়গায় নিতাম নিয়ে গতাম, এরা তো বিভিন্ন ব্র্যান্ডের মদ খা মদের টেনা দিলে তো আমার মেয়েরা লাগবো এ করবো সে করবো এটা দাম কত আমি বিশ হাজার
মা বলেন তারপর
ও বিশ হাজার টাকা ভাড়াটা কম বলতাম কিন্তু ভাড়া ফোন দাসিয়া এটা মানে হচ্ছে যেন আসলে আমার ছেলে দিতেছে দা দেয়ার আসবো এটা নিয়ে যেন আমি বন্ধু বান্ধব নিয়ে যেন খাবো এটা আমার মা জীবনও মানে কল্পনা করতে আমার মায়ের আজকে আমার এই মার কারণে আমার এই জায়গা আসা
আজকে তো শুনছে রেডিওতে সে এগুলো কি জানতো মা এর আগে আপনি স্বীকার করেছেন না এই প্রথম বলছেন
না আমার মার কাছে যে সব বলছি যে
বলেছেন সেটা সে জানতো না
সেটা জানি
ফার্স্ট রেডিওর মা
আজকে আমার মা দূর শুনে হয়তো জানি না কি করে
মা ক্ষমা করে দিবে আমি নিশ্চিত ভাবেই জানি কারণ মা তো মাই দুনিয়াতে আল্লাহ তো বলে দিয়েছে যে শ্রেষ্ঠ সর্বোত্তম গিফট আমি যেটা দিলাম মানুষকে সেটা হচ্ছে তার মা
বিশাল ধরনের মানে সন্ত্রাসী বুঝো না আমার আম্মা তো মানে সরল সোজা মানুষ আরো মানে বেশি ভয় পাইছে আমার কুলার মাইরালা তা আমার 500 দিয়া দিছে জান বাদাম তুই এটা দে তুই হোটেলে কিছু খাইস কষ্ট করিস না টিয়া দেয়া করিস তা আমি গেছি গিয়া আপনি খবর নিছি কোন জায়গায় কি ভার আছে পিওসি নেস ইয়া মদ খায় মানে আমার মতো বড় লোকের পোলা মানে আর নাই ঢাকা শহরে নেই খাটে আইসি ড্যান্স অন প্যাকেটে প্যাকেটে বাস টাকা ছিল তিন দিন পরে আবার চিন্তা করতেছি যে 10 দিন পরে আমার মার কাছে কেমনে টাকা নেওয়া যায় বলতেছি আম্মা এই সমস্যা কি সমস্যা এরা তো আবার আইসে আমার দত্তাছে তা আমি আবার এলাকা খারাপ ছেলেদের সাথে মিশতে শুরু করবো আমার আম্মাও মানে জানে যেন ওরা খারাপ ছেলে তা আমার আম্মা জানবে যে হ্যাঁ আমার ছেলে তো আসলে এরা নিয়ে যেতেছে চাকরি তো হবে তাই টাকারও বেশি দিবে পরে দিল একসাথে 30,000 টাকা একসাথে 30,000 টাকা নিয়ে আমি টাঙ্গাইল গেলাম টাঙ্গাইল যেটা আপনার ইয়া বলে ওই যে খারাপ জায়গা বলে কি পড়লি জানি বলে আমার সঠিক মনে নেই এটা টাঙ্গাইল গেছে ওই জায়গাতে আসার পরে বাসায় দুইটা বোতল নিয়ে আসি উস্কি আমি রাখছি আমার মা বলতেছে এটা কি রে আমি আম্মা এটা ইয়ার বৃত্তে তুই দিবা বৃত্তে তুই দিবা এটা তো ওই জিনিস ওই ভাই গদিন তো এদিন আমার মানে আমার আম্মার সবাই এক জায়গায় যাইবো গে এদিন আমি বাসায় বন্ধু বান্ধব আমি পার্টি দিব মদ খাবো মদ পদ খাইছি তা আমার আম্মা তো টাকা দিয়ে গেছে নেক্সট ডে 30,000 টাকা দিয়ে গেছে টাঙ্গাইল একটু ঘুরে টুরে আনিয়ে এটা খাইছি এমনি গেছে তারা আমার আম্মা খালি কান্দে তো বাদাম তুই কি করবি কি করবি আমার একটা চাকরি দিছে আবার একটা চাকরি দিছে চাকরিটা করতেছে 2 মাস করার পরে ভালো লাগে না আবার যে চায়ের দোকানে গেছি চায়ের দোকানদারি করি নিজেও করি আমার চায়ের দোকানদারি করি সকাল 6টার থেকে রাত 10টা পর্যন্ত তো আমি সময় দিতাম না আপনার মেয়ে এনেও খাইতাম না হিনেও ঘুরতাম খালি বসে বসে ফোনে এরা খবর লইতাম কোন জায়গায় মানে নতুন নতুন মেয়ে আসে এরকম খবর লইতাম
মানে আপনার নেশাই হচ্ছে এটা আর গাঞ্জা খাওয়া
হ্যাঁ গাঞ্জা খাওয়া মদ খাওয়া কিন্তু দোষ মাঝখানে মদটা কম কিন্তু গাঞ্জাটা বেশি
ওকে
তখন আমি জানি যে কোথাও গাঞ্জা বিক্রি করে স্টেশন রোড একদিন গাঞ্জা নিয়ে ধরা খাইছি ধরা খাওয়ার পরে হাতে মাপটাপ আমি আবার অভিনয় করতে জানি খুব ভালো একটা অভিনয় করতে জানি
তো কোন খবর নিতেন আপনি
হ্যাঁ পুলিশ আমার এমনি দোষ কি রে তুই এটা কই পাইছিস আর একটু একজনে কইছে এটা ধর এনে কয়টা বিশ্বাস তুই খাস আমি বলছি আর আমার বাবাও নাই মাও নাই এমন জায়গাতে আমি আইছি হ্যাঁ আমার কইছে যে নেনতে আইনে দে তোরে 20টা টাকা দিমু খাইতে ও তুই সত্য কথা কইতে আমি বলছি আর আপনি দেন সত্য কথা কইতে তো গালাটা কিন্তু আমি কিনছি আমি তো নিয়ে আসতো তোরে নিয়ে এসে খাবো তুই তো আমার পুলিশে দূরে তৎক্ষণাৎ পাড়ালো পাড়ালো আপনি এই যে কারণ বাজার আসতো আর আমি গেট নাইন ও দিক দিয়ে রেল গেটে গিয়া দিয়ে বিক্রি করতেছি ওই জায়গাতে 500 টাকা গাঁদা কিনছি বাসায় নিয়ে আমার এক বড় লোক বন্ধু আছে স্থানীয় চল দেয় এক জায়গায় মগবাজার কি একটা গার্মেন্টে ইয়ে আছে বার আছে আমি কমি নাকি ডিজে মিজে হয় হয় আমি তো কত লাগবে 50,000 আমার কাছে যান নাকি আমি
প্রিয়
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমি আরজে কিবিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। যারা যাহা বলিব সত্য বলিব তো এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান, তারা আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আবারও বলছি, ঠিক চারটের পরে ফিরে আসছি। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আজকে এখানে লাখো জনতার মুখোমুখি হয়েছে আবু বকর তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। বলুন, আপনি যেখানটায় থেমেছিলেন তারপর
আমার কাছ থেকে কিভাবে নেওয়া যায়, খারাপ ছেড়ে দেওয়ার উদ্দেশ্য করে মানে আম্মাকে মানে যেভাবে হোক আমার মানে
কনভিন্স করতে
করতে হবে। আমার টাকার দরকার। আম্মা বলতেছে আজকে দিতে দিতে পারতাম, বাইরে লাগলো ওরা পয়সা দেবে যাতার মতো সিগারেট খায়। হ্যাঁ, আমি বাসায় ভাত খাইতাম, আমি এখন হোটেলের খাবার খাই বেশি, আমার পছন্দ হয় বেশি। বাসায় দেওয়া যাবে আপনার বিভিন্ন সাগান আমার ভালো লাগে, আমার এখন মাংস এটা এটা মানে সব থেকে ভালো লাগে খাইতে। হোটেলে সারাদিন বসে আড্ডা দিতাম, এমন দিন গেছে আমার 600-700 টাকা বিল হয়েছে হোটেলে। বাসের লোকেরা বলতো ভাই কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, ওনারাই খাওয়ান। 3 দিন পরে আম্মারা বলছে যে আম্মা টাকাটা দিলা না এভাবে পরিচিত টঙ্গি নিরস্তা ও জুতার কাজ করে ওর সাথে ছিলাম। পরে তো আমার আম্মা তো আব্বার কাছে বলে না বয়েতে, আব্বা দুজন আবার আম্মারে মারে ওই সব অন্য। পরের দিন গেছি বাসে, গেছি করেই তো আম্মার কাজে জানে আমার আগে জিজ্ঞেসি কি গেছি। আম্মা আমার তো খেরা দুইটা নিয়ে গেছিল, বুঝলাম তোমরা দিলাম অনেক মাইট দৌড় করছে, সব মিথ্যা এরকম মাইট দাঁড় করছে। আমি কত স্যার, আমি 50,000 ঘুষি না দিতে আবাদত তো 50,000 দিতে পারতাম না। তোর মামার কাছে তোর মামার তো কি করে টিয়া আনবি, ও একজনের দাঁত দিবা 30,000 টাকা আনছে। 30,000 টাকা দিয়ে আপনার গেছি হচ্ছে আপনার ইয়াতে কক্সবাজার, যেদিন দিচ্ছে এদিন কেউরে নেই নেই 1 লাখ বেশি যেন 1 লাখ ঘুরো। কক্সবাজার গেছি, গিয়ে হোটেলে ছিলাম, থাকার পরে ওই জায়গা আবার ব্যবস্থা করলাম মেয়েদের হোটেল বয় দিয়ে মানে নিয়ে আসলো। আসার পরে ওই জায়গায় টাকা শেষ, আম্মারে ফোন দিয়েছি যেন আম্মা আমার 10,000 টাকা লাগবেই লাগবে, যে 10,000 টাকা দিতে হইব তাই তো আমার এরা সাপতাছে না। আবার আইলাম আমার পরে এখন চিন্তা করলাম নিজের কাছে, আমার আম্মা তো অনেক টাকায় আমার দিছে আর এমনি তো টাকা নষ্ট করে যায়, তা আমার এই টেহা লস হইব। দেখ কাজ করি, ডাক্তি বাক্তি আবার করি, বুঝতেছি কে চাকরি করবো, আমি ডাক্তি না করে তারপরে ব্যবসা করি। আমার কাপড়ের ব্যবসা করতেছি, একজনের মাধ্যমে পরিচিত হয়েছে, নাম হচ্ছে মানু। 3 মাস কাজ করার পরে আমার ভালো লাগে, মানে ওই যে আপনি নেশা করতাম তো টাকা, আমার কাছে চাইলেই টাকা দিত, কাজ করে তো আর মজা লাগে না, নিজের কষ্টটাই কোন রকম চলতাম। চলার পরে আবার আইসে আমাকে আম্মা আমার টাকা দিতে হবে, আবার ফোন দিয়েছে ভাই বাইরে এরকম একটা বোতল কিনে দিতে হইব। কি করছে আমি কো নাই তো আমার মাইরে লাগবো, তোমার খোলা চাও না বোতল দিবা না কোনটা, আমার খোলা চাও আমার দেয়া দিত। আমি একদিন রাইতে 3-4টার দিকে আইতাম, মানে আমার কোনো খোঁজ খবরে আমার আম্মা রাখতো না। আমার আব্বা জানলে আম্মারে মারবো, এরপরে সবাই জানলো সমাজের মানুষ খারাপ করবো নিজের ছেলে, এটা আম্মা সহ্য করতে পারবে না। আবার টাকা দিয়েছে, টাকা আমার একটাই নেশা ছিল মেয়ে মেয়ে। এরপরে এই নিয়ে আপনার পরে আবার চলে গেছি গাজীপুরা, গাজীপুরা 2 দিন ছিলাম, 2 দিন থেকে আবার আইসি। আমি গ্রাম্য আমার একটা ব্যবসা বাণিজ্য দরকার, তো কিসের ব্যবসা, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য দাও না তোর ব্যবসা হইতো না, তুই খুব একটা কিছু কর, তুই খালে আমার কোন বাদাম তুই এই লাইনে কেমনে গেছিস। গ্রাম্মা আমি এই লাইনে ছোটবেলার দিকে গেছি, কিন্তু আসলে যেন মানে আম্মার কাছে মিথ্য কথা বলতাম, কিন্তু আসলেই কিন্তু আমি এইসব লাইনে গেছি না। আমার একটা নেশা ছিল আবাসিক হোটেলে যেতাম, এর থেকে মানে আমার মাথায় খালি কাজ করতো। আমি আমার মাকে কিভাবে বললে মিথ্যা কথা বললে আমাকে টাকা দিবে।
আপনার মাথার ভিতরে এই জিনিসটা কাজ করতো কখনো যে আপনার মা বয়সে এরকম বৃদ্ধ হয়ে গেছেন, মানুষের বাসায় কষ্ট করে তিল তিল করে পয়সা গুলো চলছে?
না, আমার কাছে তখনও মনে হইতো, মাঝে মাঝে একটু মনে হইলে এই যে তখন বলতাম যে চাকরি করবো অথবা ব্যস্ত।
ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন, একে তো ড্রাগের মধ্যে জড়িত ছিল, আর দ্বিতীয় কথা হচ্ছে যে নেশার মধ্যেও জড়িয়ে গেছে নারী শরীর, সেই জায়গাটিও মারাত্মক রকমের অ্যাডিকশন। এবং মানুষ যখন অ্যাডিকশনের মধ্যে থাকে তখন হিতাহিত কোনো জ্ঞান থাকে না, কিন্তু এর জীবনে এটা ঘটেছে এবং সেগুলোর পরিণতিও ভয়াবহ হয়। বলুন তারপর।
এরপরে বলতেছে বাদাম তুই কেমনি এই লাইনটাতে গেছিস, হাত পাশ খালি দিয়ে হাত পাশ মানে বুঝাই, আমার আম্মার যেমনি বুঝায় এমনি বুঝায়, আর আমার বড় মামা খালি নুড়ি দেখল পাইছে, আমার মামাদের এদিকে একজনের নাম আছে নুড়ি দেখল, হ্যার তোলা মানে হ্যারা যেমনে চালাই তো আমার মানে আমি যেমনে চালাই আমার কথাই শুনে, তো নুড়ি দেখল একটা পাইছো কইলে এটা, আর আমি যখন গোছাছি প্রতি সপ্তাহে আমি দোকান বিল দিতাম এমন কোন দোকান নাই যে 2,000-3,000 টাকা বিল না দিলাম, খালি সিগারেট খেতাম, আমার হয়তো মাসকে 5,000 টাকার দরকার, আম্মা এনে দিত ওই থেকে এনে দিত ওই যে জমানি টাকার থেকে এনে দিত, পরে আপনি ওই না একটা চাকরি আবার করব, আবার গেছি আপনার ইয়াতে গাজীপুর চাকরি হয়েছে বাসায়, তারপরে আমার দুলা ভাই আছে একজন একটা চাকরি ঠিক করলো কাপড়ের দোকানে চাকরি করবো, সব দুলা ভাই আপন না চাকরি প্রতিদিন আমার 500 টাকা দিব ফুটপাতে মার্কেটে না মানে ফুটপাতে ব্যবসা করবো আমার দৈনিক 500 টাকা দিব, আমি দুটা কাজটা পাবো দৈনিক 500 দিয়ে দিলে আরো তো অন্য ইনকাম আছে তা কষ্ট হারি, চার দিন গুছি চার দিন করার পরে ভালো লাগে না, পালা লাগে না পরে আবার আপনার ওনারটা ছাইড়ে দিছি, তো ওনার চার দিনে টাকা ওনার লস না করলে আমি 10,000 টাকা লস করলাম, আমাকে দিছে 4,000 টাকা আর 8,000 টাকা আমি ওনার দোকান দিয়ে চুরি করছি, চুরি করে আপনার চলে গেছে হচ্ছে ইয়াতে বাওয়ালে গাজীপুর চোর রাস্তার এদিকে মানে খারাপ জায়গা মেয়েদের জায়গা, ইয়াতে দুই দিন ঘুরে আইসা এক বন্ধুর ইয়াতে ছিলাম টঙ্গিতে, হ্যাঁ তো উনি থাকে মানে আমার জায়গার অভাব নেই মানে যেখানেই যাবো আমার মানে থাকার কোনো ইয়া নেই, আসছে আসার পরে আম্মা কোনো এমনি চলে না, আমি আম্মাতে এক কাজ করি নিজে ব্যবসা দিই, তো নিজে ব্যবসা দিবি কাপড়ের রংপুর আমার পাড়ার দিকে দেয় যে আপনি একটা সোয়েটার কেনা করে 60-65 টাকা সোয়েটার এনে বিক্রি করি 200-150 টাকা অনেক টাকা লো, আম্মা কোথায় এক কাম হচ্ছে 20,000 টাকার সোয়েটার আন তোর দুলাবাই লয়ে গিয়ে এত টিয়ার দোকান নেই, আমি কইছি না আমি দোকানে 1,50,000 টিয়ার মাল উঠাবো অনেক দেয়া যাবো লাভ হবে, আসল উদ্দেশ্য হইতেছে কি আমি 50,000 টাকা নেবো 30,000 টাকা ওই জায়গায় গিয়ে আগে থাকবো খামো এগুলি খুঁজমু খুঁজার পরে 20,000 টাকার মাল কিনবো আমার হিসাবে ওইটা সেই দেয়, আম্মা কোনো দিতামই না আমি না দিলাম গেলাম আমি একটা বয় দিয়ে আইতাম জানেন মারাদাম মানে আমার এইটা দীক্ষা মানে আমার আম্মার পাত্র না মানে দিয়ে দিত দেওয়া দেওয়ার পরে তুলা বেদের সাথে গেছি হেরা চলে হেরান মাল হেরা কিনলছে আর আমি ইচ্ছাকৃত ভাবে মানে সোয়েটার কিনি আমাকে তো হেরা মাল কিনে যাবো যে আমি না থাকুন দু একদিন ঘুরে করে মাল কিনবো হেরা যেন না বুঝতে পারে যেন আমি 20,000 টাকার আপনি মাল কেনার পরে ঢাকার থেকে আমার আব্বা ফোন দিয়েছে দিয়ে তোরা এক জায়গায় চাকরির কথা বলছিলাম তোর চাকরি কনফার্ম চাকরি হবে আমি চাকরি করতাম না ব্যবসা করবো তোর কাছ থেকে ব্যবসা করবো যে টাকা ছিল হীনত মানে ভাঙছি রংপুরে মানে রংপুরে আপনার 3টা হোটেলে ছিলাম 3টা দিনে আপনার 72 ঘন্টার ভিতরে আমার 60 ঘন্টায় আমার কাছে নিয়েছিল ওই জায়গায় 30,000 টাকা নষ্ট করে দিয়েছি তারপর আইনে আর ব্যানে করে বিক্রি করি নাই আমি আমার কথা হচ্ছে আমি নেশা করবো অন্য কোথাও যাবো বিক্রি না করে অল্প 2টা মাল বিক্রি করার পরে পাইকারি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পর আম্মা কইতেছে কি করছো আমি আম্মা মালের লস খাইছি আমার দুলা ভাই কইছে মোটা মাল কিনতে আমি অন বিশাল বড় মোটা মাল কিনছি এগুলো ঢাকা চলে না কি করাবা আমার চালান কত আছে চালান আছে 5,000 টাকা 5,000 টাকা আছে মানে মাঝে মাঝে নিজের কাছে খুব খারাপ লাগে এগুলি করতেছি চিন্তা করার জন্য আমার একটা বন্ধু আছে ফয়সাল বলতেছি আবা খাবি আবা কি মানে ডাইরেক্ট আইসিলাম সিগারেট খেয়ে যাবো আবা খাবি আমি খাইছি না আমার তো খাওয়া দোস্ত ঘামড়া খাওয়া আর ওইটা তো ভাঙা মতো এক কাজ করা ওই বুধবাজার শাওন নামে একটা ছেলে ছিল নবাব হাবিবুল্লাহ পড়তো ওর বন্ধু মানে এলাকায় নিয়ে গেছে আবার নিয়ে এসে প্রথম আমার কাছে আবারটা দরায় দিছে একটা মুখ কাছে বোতলে মুখের ভিতরে দিছি এরপরে চামিজে দোষছিলাম কোনো কাগজ না চামিজে মেসের পিকো নিয়ে দিয়া টান দিছি টান দেওয়ার পরে আমি পেয়ে আবার খাইতাম না আমার গান্ধা দে ওইটা তো মদ দে তারপরে ঠান্ডা মত খাইছি আয়া ভাসাই অনেক পরে ঘুমাইছি ঘুমানির পরে আমি আমি বমি ঘুরে দিছি বমি ঘুরে দেওয়ার পরে আমার আম্মা গেছে বাজার দিয়েছে তো বমি গেছে আম্মা তোমরা জানো খালি আমার 200 আজকে তো আমার খাওয়া মাইরা লাগছে এত কি আসিস কত 30,000 টাকা দিবে কালকে এক জায়গায় গিয়ে আমি ইয়া খামো মদ খামো বাইরে চাইছে দিছি না দিকে আমার জোর করে এটি খাওয়াইছে খাওয়া মাইরা লাগছে আমি খাই আমার আম্মাদের টানতে কি করা যাবো দেখে কি করা যাবে 30,000 পেয়াদো তুই আইবি কোনদিন তুই 3-4 দিন বেরিয়ে যাবো আমি কক্স বাজার যাবো ওই জায়গা মানে মেন গ্রুপ থাকে মানে এইগুলো কিন্তু মিস করা বলে আমার মার কাছে টাকা আদায় করছে কক্স বাজার থাকে ওই জায়গা থাইকে পরে মিটমাট করে পরে আমি একবারে কত দোকান আনবি 30,000 টাকা আর আমার খরচ দেবো 5,000 মানসিক বড় একটা পাশে আছে মান্নান আসছে উত্তরা আর পয়সালে বলতেছে দোস্ত কি করে না বলছি দোস্ত সন্ত্রাসী কিভাবে সন্ত্রাসী করবেন ওর মাথায় ঢুকলো যে একটা লুক আছে হচ্ছে আপনার বাংলা বাজার এটা হচ্ছে রাজেন্দ্রপুর গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকায় চলে মানে ওই পাশে ইয়া বলে বাংলা বাজার বলে দাবিব ভাইয়ের মাধ্যমে ওনার বাসায় গেছি কিন্তু উনি জানেন কি করবো তো রাস্তা থেকে গাড়ি তুলবো তিনজনে ভাড়া করবো ভাড়া করে ড্রাইভারকে মাইরালাম মাইরা আমরা গাড়ি নিয়ে বাইকে চলে যাবো পরে আমরা যে কোনো ওর একটা পরিচিত মাধ্যমের মাধ্যমে মানে গাড়িটা আমরা বিক্রি করে দেবো এমন ঢুকবো তারপরে হচ্ছে মাইনি শুন কিশাল আমরা ত্রিশালের দিকে একটা গ্রামে ঢুকে যাবো ঢুকে গিয়ে বাঙালির কাছে বিক্রি করে দেবো 5 কুইন্টাল নিয়ে বিক্রি করবে এরকম চিন্তা ভাবনা ঢুকলো 30,000 টাকা আমি নিয়ে গেছি স্বয়ং আমাদের সাহসে গুলান আমার আর মান্নানের সাহসে গুলান মান্নান আর একটা ছেলের ওষুধ দিলে নিয়ে যান ও আইলো রংপুর থেকে ও গাড়ি চালা তো ও ভাবতেছে ও সাহসে গুলানো তা আমার খালি টাকা যাইতে আছে মান্নানে কি করা কি করা আমি কেউ মান্নান এখন তো টিয়া মানে শেষ মান্নান আর আমি মানে আপনার খারাপ জায়গায় যাইতে যাইতে মানে মানে এখন তো আগে হোটেলে যেতাম এখন হোটেলে যাই না বড় বড় প্লাটে যাই তো বলতেছি কি করা যা পরে বলতেছি দোস্ত আমার কাছে টিয়া নেই আমি তো টিয়া বা ওই তো গজারি গাছ তো আপনি বাংলা বাজার দিকে যাইতেছি তো পাশরিয়া শুটিং স্পট চিনেন অথবা এই জায়গায় একটা ছেলে আমি মানে দেখকে বুঝছি যেন ছেলেটা একটু সরল সোজা টাইপের ছেলে ডাক দিয়েছি এই দিকে সবাই কি হয়েছে পড়ে কি আছে বাইক কিচ্ছু নেই হাত দিছি দেখি বাইক কিচ্ছু নেই আমি বলছি মান্নান এক কাজ করো একটা গাঁদা ধরাও স্টিক ধরাও আজও আমি খাইছি মানে জীবনে টেহা ভাঙতাম আইছি হয়তো মানুষের জিরুর থেকে হিরো আর আমি হিরুর থেকে জিরু হইতেছি টাকা আনছি নিজে বিশাল বড় সন্ত্রাসী ওমো এটাও পারতাছি না সবাই স্টিকে চাইকে টান দিছে টান দেওয়ার পরে আপনি রিয়া আইছে একটা আর একটা ছেলে আইছে এক দিছে ঠিক আছে বাইক কি ভাই তোর বয়ডে কি আছে আমার পরে কি আছে তোরে কম লাগবো কম লাগবো পরে মান্নানে কি হচ্ছে আপনি ঈদের সাক্ষা আসছে না ঈদের সাক্ষা দিয়ে পিছে দিয়ে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পরে তো পোলা মানে একটা চিৎকার দিয়ে ঘুরে গেছে একটা চিৎকার দিয়ে ঘুরে যাওয়ার পরে একটা লুক যাইতেছে তো কেডায় কেডায় না পরে আমি বলতেছি না সাক্ষা কেউ না আমি পরে গেছিলাম এটা দিকে সিলাইন দিয়েছি সাক্ষা গেছে আর ওই দিকে তো গদারি কাজ এরপরে পোলা দেয় মানে ঈদ দিয়ে মানে আমি শেষ আমার মানে যতটুকু জানা সত্ত্বে ও হয়তো মারাই গেছে ওর খবর আর আমি জানি না ওই জায়গার থেকে
আপনার এইভাবে ওকে মারলেন
হ্যাঁ ও আগে মান্নানের মানে পিসের থেকে মানে মাথায় হিট করছে হিট করার পরে এক যখন ও চিৎকার দিছে ও মা আমার বাঁচাও তখন আমি বুঝছি তুই বছর তোর পরে টেনে আন তোর পরে পত্রিতে আই তাকে মানে ওই যে সাক্ষাৎ দুই রাখলে আর বুকে এনে দিছি এনে দিছি এনে দিছি এনে দিছি দেওয়ার পরে খালি গেছেন দিদা মানে একটু বাইরে করবো আমি তো দিদা গাইতালা করে টেরে পরে আপনি গেছি তো আর্মিরা ফায়ারিং করে ওই জায়গা আপনি সাত কেন তো মাছ ধরে এই ফায়ারিং করতেছে তো এক আর্মি সারা দিছে এদিকে গেলে তোর আর লাগতাম না আমার মাথা তো আর কাজ করতেছে না মাডার গুড়াল মানে কেমন জানি লাগতেছে শিশির শিশির শরীর শিশির করতেছে আর কাঁপতাছে
প্রিয় শ্রোতা এই পর্যায়ে আমরা 5 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে প্রিয় শ্রোতা আপনারা সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে www.rj-kebria আবারও বলছি rj-kebria.com এখানে এসে লেস টক নামে একটা সেকশন আছে ওখান থেকে আপনারা মেইল করতে পারেন আমি প্রত্যেকটি মেইলের উত্তর দেওয়ার চেষ্টা করি আশা করছি আমাদের সাথেই থাকবেন
হ্যাঁ বলিবো সত্য বলিবো রিচার্জ ইওর সেলফ
আর আরেকবার স্বাগত জানাচ্ছি ওয়াল টাইগার ড্রিম প্রেজেন্টস চাহা বলিব সত্য বলিবতে। আর যে কিডিয়া রয়েছে আপনার সঙ্গে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে লগ ইন করতে পারেন আমার ওয়েবসাইটে www.rj-kebria.com দ্যাট ইজ rjkebria.com। এখানে এসে সরাসরি কথা বলতে পারেন আমার সঙ্গে অনুষ্ঠান সম্পর্কে কিংবা অনুষ্ঠানে যোগাযোগ করার জন্য। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি মূল গল্পে। ওকে, আমার তারপর
ফায়ারিং করে সাত কুললে প্যাক ছিলাম তো প্যাক মানে কাদা বলে আপনারা হয়তো কাদা বলেন আমরা প্যাক কই এটা নিয়েছে আমার সাত ঢুকাইয়া আমি ভাই কইতাছে কিরে কই গেছিলি আমি ভাই গেছিলাম মেনে সাতটা টান লেগে ছিড়ে গেছে কি ভাই কাজ মাস কি কিছু পাইছো আমি না কাজ মাস আমাকে দেখেছেন তা ভাগলি মান্নানার আমি তো ভাগ্য দিতারি যাওন এরকম যে মান্নান আইজো ভাগলো আমি আইজো ভাগলো রাউনের সময় আম্মা খুব কই আসিলি আমি কই আইসি আর আইতাম না জীবন আইতাম না অহন বুঝাই জীবন আইতাম না আম্মা বুঝাই তো যে এক মাস রাখছে বাসে তাই কে আবার পাশা দিয়ে দিছে আমি বুঝেছি আম্মা এক কাজ করে আমার মাথায় ঢুকলো জীবনে তো বহুত কিছুই করলাম মেয়ে নেশাও করলাম মোটামুটি মানে আমার আম্মা মানে জানে আমার পোলাটা এরকম হয়ে গেছে বড় মামা বুঝতে এক কাজ করো আমার দোকানে দিলাও আমার দোকানে থাক ফুচকা বিক্রি করবো না আর আমার সাথে থাকলে খারাপ জায়গায় যেত না ওরা মামার সাথে থাকতেছি থাকতেছি ওরা মামা কইছে যে যেমন থাক আমার সাথে এর ভিতরে আমি একটু পিছিয়ে যেতেছি যখন মামার দোকানে মানে বিয়ের কথা হইলো বিয়ের কথা হওয়ার পর আমি আবার মামার দোকান থেকে মানে চলে গেছি পরে আবার মামার দোকানে আইসি বিয়ে বাদ বিয়ের সাবজেক্টটা গেছে আমার বুঝাছে আম্মা তখন আমার কাছে খবর আইসে আমারে ধরে নিব গা আমার 50,000 টাকার দরকার 50,000 টাকা দিছে এই লাস্ট আমার মাস সম্বল আমি শেষ করলাম 7,00,000 টাকার দিয়ে মানে লাস্ট 50,000 টাকা যখন 50,000 টাকা দে আমার আম্মা খুব কান্না করছে আমার বড় মামা খুব কান্না করছে আমার ছোট মামা সবাই কান্না করছে আমার কাছে মনে হয়েছে না আমার কাছে মনে হয় ফালতু 50,000 টাকা নিয়ে আসছি চলে গেছি আপনি ইয়াতে আবার টাঙ্গাইল খারাপ জায়গা এই জায়গার থেকে আসছি এসে চলে গেছি হচ্ছে আপনার ফকিরাপুর ফকিরাপুর থেকে কাকুলি এমনি এমনি করে আমার 50,000 টাকা শেষ মামার সাথে চলতাছি খাইতাছি ভালো নেশা করতেছি গাঁজা খাইতাছি মদ খাইতেছি এবার আমি খাই না এবার একদিন খাইছি খাইতেছি আবার দোকান থেকে যা টাকা পয়সা মারতাছি আবার আপনার মেয়েদের পিছিয়ে ডাল দিছি আর আমার গুলাম 50,000 টাকা আনছি বাদাম তখন কি করা যাবে আম্মা আমার বিদেশ পাড়া আমার তো আমার সব থেকে মানে আমি আল্লাহর কাছে তোবা গাছিলাম যে আমি ভালো হয়ে যাবো আমার মার টাকা যা নষ্ট হয়ে শুধু বিদেশ আমার মামারা দু পাড়ায় পারে আমি একাম করে আমার মারে আমি মানে বুঝাই দিলাম মালয়েশিয়ার লিগে মেডিকেল করছে মেডিকেল আনফিট বলছে আপনার আনফিট আপনি মালয়েশিয়া যাইতে পারতেন আর মামা পরে মামার দোকানে থাকতে থাকতে মামা একটা ফুচকার দোকান আমার নিয়ে দিছে ওনার পাশে আমি করতাম পড়ার পরে বিভিন্ন জনে বিভিন্ন লোকজন এসে কথা বলে আমার চিনো আমার এই মাই জানে যাবার খুব খারাপ লাগে যে খুব খারাপ হয়ে যায় বিশাল বড় একজন সন্ত্রাস হয়ে যায় মানে এখনো মানে নিজের কাছে এরকম একটা জিনিস মনে পড়ে আবার বলি না আমার মার টাকা তো অনেক নষ্ট হয়েছে অনেক টাকা নষ্ট হয়েছে কিভাবে দেওয়া যায় মেডিকেল আনতে দিলাম সবকিছু আনতে আমার মামা বলতেছে তোমার কপাল সব দিক দিয়ে মন্দ
বিয়ে করেছেন আপনি
না বিয়ে করি
বিয়ে করেননি এখন কি করেন আপনি পেশা
পেশা আমি বর্তমানে ফুচকার ব্যবসা
ফুচকার ব্যবসা করি এই যে এতগুলো ক্ষতি করলেন পরিবারের নিজের ক্ষতি করলেন একটা মানুষকে মেরে ফেললেন কি পেলেন জীবনে
আমি কিছুই পাইনি আমি স্বর্ণ পাইছি
শূন্য পাইছেন কেন আসলেন আজকে আজকে যাহা বলিব সত্য বলিব সে সময় কথাগুলো বলতাম
আজকে যাহা বলিব সত্য বলিবতে একমাত্র আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি সঠিক জানি না যে আমারটা কেউ কাছে ভালো লাগছে কি না লাগছে এটা হচ্ছে তাদের উপরে আমার একমাত্র যে আমি জানি এটা এমন একটা এপিসোড কেউ না শুনলে জানে এটা আমার মা শুনে আমার মার কাছে হয়তো আমি আজকে এবিসির মাধ্যমে ক্ষমা চাইতে পারবো হয়তো আমার মা যদি একটু ক্ষমা করে দেয় যদি আবার আমার মা চেষ্টা করতেছে আমি বাইরে যাওয়ার জন্য যদি আমার মার ক্ষমা তো যদি আমার মেডিকেলটা আবার ফিট হয়ে যায় আমি হয়তো ভালো মানুষ করবো একমাত্র আসার উদ্দেশ্য হচ্ছে আমার আমার মার জন্যই মানে আসা, যেন আমি তো হয়তো সরাসরি বুঝে আপনাদের হয়তো আমার মা স্টপ করতে পারে, অনেক কিছু করতে পারে, এই জন্য মানে একমাত্র এবিসিটা আসেন, অনেক চেষ্টা করবেন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার এই চেষ্টা হয়তো সফল হয়েছে এবং একইভাবে আমরা বিশ্বাস করি আপনার ভালো হবার যে চেষ্টা, যে আকুল আবেদন মনের মধ্যে রয়েছে সেটাও আপনাকে শেষ পর্যন্ত ভালো মানুষের কাতারে এনে দাঁড় করাবে। শুভকামনা থাকছে আপনার জন্য। প্রিয় শ্রোতা, আজকের যে সেগমেন্টটি অনিবার্যভাবেই হবার কথা ছিল ডক্টর তাজুল ইসলাম, তাকে আমরা সামহাও ফোনে রিচ করতে পারছি না এই মুহূর্তে এবং সে ডিসকানেক্ট রয়েছে, যে কারণে আমরা আজকে তার ভ্যালুয়েবল মন্তব্য এই মুহূর্তে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না। আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডে আজকের যে গল্পটি ছিল সেখানকার যে সাম আপ বা সেখানকার যে ইভ্যালুয়েশন ব্যাপারটা সেটা তিনি পরবর্তী এপিসোডে বলবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকবার জন্য। এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানে যারা এসএমএস করেছেন, বিভিন্ন রকমের মূল্যবান মন্তব্য পাঠিয়েছেন ফেসবুকে, সেখান থেকে বেশ কয়েকটি পড়ে শোনাতে চাই। মুকুল লিখেছে, ভাইয়া আবু বকর যে কাজ করেছে এরকম কাজ করে অনেক মানুষই পথের ফকির হয়েছে, সেটা আমরা জেবিএসবি দিয়ে অনেকবার শুনেছি, তবে মায়ের কাছ থেকে এই ধরনের কাজের বা এই কাজের জন্য টাকা নেওয়ার ঘটনা আগে কখনো শুনিনি। রতন লিখেছে, আবু বকরকে কোনোভাবেই ক্ষমা করা যায় না, এরকম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, তাহলে এই কাজ করার আগে মানুষ আরো চিন্তা করবে। শিখা লিখেছে, ভাইয়া আসলে বলার কিছু নেই, সবার শিক্ষা নেওয়া উচিত। আসলে প্রিয় শ্রোতা, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, সে কথাটি আমরা সবসময় বলতে চাই। এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি বা মেইল পাঠিয়েছেন, চলুন শুনি আমরা মঞ্জুরের কাছ থেকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সব তো বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি সাগর, আমাদের বাড়ি মিরপুরে। বেশ কয়েক বছর ধরে আমরা বিদ্যুৎ বিল কমানোর জন্য মিটার রিডারকে ঘুষ দেই। এভাবে ঘুষ দেই বলে এয়ার কন্ডিশন চালানোর পরেও অনেক কম টাকা বিল আসে। আমাদের পারিবারিক অবস্থা বেশ ভালো, তারপরও আমরা এই কাজটি করি। আপনাদের এই অনুষ্ঠানটিও আমি অনেকদিন ধরে শুনি। হঠাৎ আমার উপলব্ধি হলো, আমিও তো অপরাধ করছি, দেশের ক্ষতি করছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এই অপরাধ করব না। ধন্যবাদ যাহা বলিব সত্য বলিবকে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সব তো বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
শেষ করছি আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। বারবারই একটা কথা বলি, একজনের ভুল হাজার জনের শিক্ষা হোক, একটি ভুল থেকে আমরা যেন এমন শিক্ষা নেই যে আমার জীবনে এবং আমার পরিচিত জনের জীবনে যেন কখনো এই ধরনের ভুল কিংবা অপরাধ না হয়, সেই শিক্ষাটি হোক যাহা বলিব সত্য বলিব ব্রত। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।